给坏。
শুনছেন সবসময় রেডিও এবং চলছে ভূত এফএম। ভূত এফএম আপনাদের সবাইকে আমরা একটা ঘটনা শেয়ার করব। এই ঘটনাটা মা, আমার খালা এবং আমার নানি এক্সপিরিয়েন্স করেছিলেন 1965 এর দিকে। তখন এলাকায় অনেক বন জঙ্গল ছিল। সেই সময় আমার নানার একটা বড় আয়তনের আম এবং লিচুর বাগান ছিল। বাগানটার ভেতর দিয়ে পাশের এলাকায় যাওয়ার একটা শর্টকাট পথ হিসেবে শর্টকাট একটা রাস্তা ছিল যেটা ইউজ করা হতো। এবং তিনি বলছেন বাগানটা নাকি ভীষণ ভয়ঙ্কর টাইপের ছিল। দিনের বেলাতেই সেখানে অনেক জিন চলাফেরা করত এই বাগানের ভেতর দিয়ে, এরকম শোনা যায়। সাডেনলি একদিন বাগানের ভেতর একটা বয়স্ক ভদ্রলোকের লাশ পাওয়া যায়। ধারণা করা হয় যে ওনাকে মার্ডার করা হয়েছে। সো পুলিশ আসে এবং তদন্তের জন্য লাশ হসপিটালে নিয়ে যেতে হয় আর নানার কাছে হেল্প চাওয়া হয়। সো নানা তার বাসার রাখালকে গরু গাড়ি করে লাশটা নিয়ে যেতে বলেন। দেন লাশটা নিয়ে যাওয়া হয় এবং পোস্টমর্টম করার জন্য সেটা নিয়ে যাওয়া হয় বেসিক্যালি। এবং লাশটার কোন ওয়ারিশ পাওয়া যায় না এবং সেই জন্য আবার যেটা করা হয় সেটা হচ্ছে তাই নানা নিজে লাশটা দাফনের ব্যবস্থা করেন। সো লাশটা এগেইন সেম গরুর গাড়িতে করে বাসায় নিয়ে আসা হয় এবং নানা বাড়ির সামনের খোলা প্লেসটায় একটা জোড়া বড়ই গাছের নিচে লাশটা রাখা হয়। দেন এক টাইমে দাফন করা শেষ হয় এবং পরের দিন আমার মা এবং খালা নানিকে নিয়ে রাত্রিবেলায় যেটা হচ্ছে সবকিছু ঠিকঠাক হয়ে গেল এবং পরের দিন রাতের বেলা তারা বাথরুমে যাচ্ছিলেন এবং সেটা ছিল একটু বাসা থেকে দূরেই, জ্যোৎস্না রাত্রি, মোটামুটি আলো বাইরে। সেই টাইমে বাথরুম বাড়ির বাইরে হতো এবং সে কারণে সেই বাথরুমটিও তার ব্যতিক্রম নয়। দেন বাড়িতে আসার কিছুক্ষণ পর হঠাৎ করে মা কিছু দূর থেকে ভেসে আসা আর্তনাদ এবং কান্নার শব্দ শুনতে পান এবং নানিকে বলেন। নানি খালা একইভাবে তারাও সেই শব্দটা শুনতে পান এবং কান্নার শব্দটা আস্তে আস্তে বাড়তে থাকে এবং ভয়ঙ্কর ও তীব্র হতে থাকে। হঠাৎ করে মা, খালা এবং নানি খেয়াল করেন যে বেশ কিছু দূরে একটা মানুষের মতো কিছু একটা রাস্তা দিয়ে এগিয়ে আসছে। পরনে সাদা কাপড় আরেকটু কাছে আসার পর সবাই চিনতে পারে যে হ্যাঁ, এই ভদ্রলোকটি সেই ভদ্রলোক, সেই বৃদ্ধ ভদ্রলোক যাকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল বাগানটির মধ্যে, যার লাশ বাগানের ভেতর পাওয়া গিয়েছিল এবং যার পরনে সাদা কাপড়টা আসলে কাপড় ছিল না, ওটা একটা কাফন ছিল এবং কাফন জড়িয়ে সেই ভদ্রলোকটি হেঁটে আসছেন। দেন নানি, মা এবং খালাকে নিয়ে দৌড় দেন ঘরের ভেতরে এবং এর পরপরই কান্নার শব্দটা একদম সেই বড়ই গাছের তলা থেকে আসতে শুরু করে যেখানে লাশটাকে পাওয়া গিয়েছিল এবং ধীরে ধীরে সেটা ভয়ঙ্কর আর্তনাদের রূপ নেয়। মনে হচ্ছিল কেউ তাকে অনবরত আঘাত করছে। সেই দিন নানার বাসায় ভয়ানক মানে একটা ব্যাপার ঘটে গিয়েছিল এবং সেই দিন নানার বাসায় একজন বৈঠকখানা অর্থাৎ যেটাকে ড্রয়িং রুম বলি আমরা, সেই বৈঠকখানায় এক মেহমান ছিলেন এবং ওনার একটা অপারেশন হয়েছিল। তবুও তিনি ভয়ে বেড থেকে নেমে দরজাটা ঠেলে দরজাতে মানে দরজায় জাস্ট পিঠ ঠেকিয়ে রাখেন আর কি, যদিও দরজাটা আটকানোই ছিল। দেন একটু পরে কান্নার শব্দটা আস্তে আস্তে দূরে সরে যেতে থাকে। সবাই বুঝতে পারল কান্নার শব্দটা সেই বাগানের দিকে চলে যাচ্ছিল যেখানে লাশটা পড়েছিল। মা আরো বলল, সেই মৃত ব্যক্তিটাকে দেখে মনে হল তার খুব কষ্ট হচ্ছে, তার হাঁটার শক্তি নাই, বাট সে দৌড়ানোর ট্রাই করছে, পারছে না। মনে হচ্ছিল তার কাছে সময় খুবই কম, তারপরও কারো ওপর ভর করা বা ভয় দেখানো এমন কিছু ঘটে নাই, বাট যেই পথটা ধরে তাকে নিয়ে যাতায়াত করা হয়েছিল সেই পথ এবং যেই পথ ধরে তাকে কবরে নিয়ে যাওয়া হয়েছিল সেই পথে তাকে মানে দেখা তাকে দেখতে পাওয়া গেছিল সেই মৃত ব্যক্তিটাকে। এই ঘটনার পর সেই মৃত ব্যক্তিটির আত্মার শান্তির জন্য নানা দোয়া মাহফিলের একটা আয়োজন করেন এবং আমার নানা একজন হাজি মানুষ, তিনি কবর জিয়ারত করেন এবং কোরআন তেলাওয়াত করেন। তারপর থেকে আর কিছু দেখা যায়নি। নানা মাকে বলেছিলেন মৃত্যুর পর ফার্স্ট 40 দিন আত্মা এরকম ছাড়া থাকে এবং এই সময় সে দোয়া চাওয়ার জন্য ছুটে বেড়ায়। হয়তো এই ক্ষেত্রেও ব্যাপারটা সেরকমই কিছু একটা ঘটেছিল, তাই তারা আইডিয়া করেছেন। এবং সবচেয়ে ভয়ঙ্কর যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এই জিনিসটা একসাথে অনেকগুলো মানুষ দেখেছিলেন, এবং অনেকগুলো মানুষ বলতে তার নানি, তার খালা এবং তার মা, এবং যেই ভদ্রলোকই তাদের বাসায় সেদিন মেহমান হিসেবে ছিলেন তিনিও এই ঘটনাটা দেখেছিলেন। সুতরাং এতগুলো মানুষ একসঙ্গে এই ঘটনাটা দেখেছিলেন, সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হচ্ছে সেইখানে। এনিওয়েজ, আমার মনে হয় যে আপনাদের কাছে এরকম অসংখ্য ঘটনা আপনাদের কাছেও খুঁজলে পাওয়া যাবে, সেই ধরনের ঘটনাগুলো আপনি আমাদের লিখে পাঠাতে পারেন, ইমেইল করতে পারেন। আমি দেখতে পাচ্ছি যে বেশ কিছু এসএমএস চলে এসেছে। নাহিয়ান আমাকে সিলেট থেকে এসএমএস করেছেন এবং অনেকদিন পর তিনি আবারও ভূত FM শুনছেন, ওয়েলকাম ব্যাক নাহিয়ান। রিয়াদ খান বলেছেন যে রাসেল ভাই এক্সাম চলছে, তারপরেও নো প্রবলেম, তারা ভূত FM শুনবেন আজকে, অর্থাৎ এটা শুরু হওয়ার আগে পাঠিয়েছিলেন এসএমএস টি। আর অনিন্দ্য আমাকে বরিশাল থেকে লিখেছেন যে রাসেল ভাই আজকে ভূত FM 50 বারের মতো, মানে 50তম তিনি ভূত FM শুনছেন, এবং তিনি বলছেন যে প্লিজ আবার এসএমএস টি পড়বেন, আমি আপনার এসএমএস টি পড়ে ফেলেছি। আমাকে লিখেছেন আবির বরিশাল থেকে, তিনি একটা ছোট এন্ট্রি আমি যেটাকে বলি সেটা পাঠিয়েছেন আরকি। রাইট, ঘড়িতে সময় 11:59 শুরু হয়ে গেল ভূত FM, সাথে আছি আমি আবির ফ্রম বরিশাল, আমরা আপনার সাথে আছি। সাইফি লিখেছেন লালবাগ থেকে যে রাসেল ভাই ভালো আছেন, হ্যাঁ আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালোর দলে। মালিহা বরিশাল থেকে লিখেছেন যে ভাইয়া আমার সামনে জেএসসি পরীক্ষা এবং তারপরেও ভূত FM শুনছেন তিনি। যারা ভূত FM শুনছেন এই পরীক্ষার মাঝখানেও তাদেরকে বলবো যে একটু সাবধানে, মানে পরীক্ষার সময় অ্যাটলিস্ট একটু সাবধানেই পড়াশোনাটার দিকে বেশি মনোযোগী হতে হবে এবং এই ব্যাপারগুলোতে একটু বেশি অমনোযোগী হতে হবে, সেটাই আমি বলব। নাহলে বাসা থেকে সারা জীবনের জন্য ভূত FM শোনা বন্ধ হয়ে যেতে পারে, সেটা আমরা চাই না। ডিজে আকিব আমাদের এসএমএস করেছেন সিংরা থেকে, আলামিন আমাদের এসএমএস করেছেন গাজীপুর থেকে, এবং তিনি এই মুহূর্তে কার ড্রাইভ করছেন, ভূত FM শুনছেন, আশা করছি তিনি অনেক এনজয় করবেন আজকের ড্রাইভিংটা। রোহিত আমাকে লিখেছেন বরিশাল থেকে ভূত FM শুনছেন, আমাকে এসএমএস করেছেন। এছাড়াও দেখতে পাচ্ছি আসিফ এসএমএস করেছেন চাপাই নবাবগঞ্জ থেকে, অনেক দূর থেকে এসএমএস করেছেন, তিনিও ভূত FM শুনছেন। টিটু আমাদের বরিশাল থেকে এসএমএস করেছেন, তার এসএমএসটা পড়া হয় না কেন জানতে চেয়েছেন, আমি তার এসএমএস পড়ে ফেললাম। আমাকে ইদওয়ান এসএমএস করেছেন, ইদওয়ান এবং সাফওয়ান মগবাজার থেকে, এবং তারাও ভূত FM শুনছেন। থ্যাংক ইউ যারা শুনছেন আমাদেরকে এই মুহূর্তে। বিজয় তিনিও আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন নওশাদ মগবাজার থেকে, আদনান স্কাটন থেকে শুনছেন আমাদেরকে, শুভ আমাদের শুনছেন এই মুহূর্তে, আমাদেরকে মায়েশা শুনছেন এবং তিনি একা লাইট অফ করে এই ঘটনাগুলো শুনছেন। এছাড়াও আমাদের এখানে আমাদেরকে শুনছেন আমাদের সাথে এই মুহূর্তে মনিরুল, নওরিন আমাদের সাথে শুনছেন, অলোক, রবিউল সহ আরো অনেকে। সো আজকের ভূত FM জমবে এবং আপনাদের এসএমএস ও আমি চাইব যে আপনারা বেশি বেশি করে এসএমএস পাঠিয়ে আপনাদের অনুভূতিগুলো আমাদের সাথে শেয়ার করুন। লিখে ফেলুন শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নম্বরে। আজকে আমাদের যারা গেস্ট রয়েছেন তাদের ঘটনা আমরা এখন শুনব এবং একে একে সবার ঘটনাই আমরা শুনব। আমাদের আমার পাশে রয়েছেন এই মুহূর্তে বসে আছেন, আপনার নামটা বলবেন একটু।
আমার নাম অভিক, আমি সিভিল ইঞ্জিনিয়ারিং করছি বুয়েটে।
ওকে, আর আপনার বাসাটা কোথায়?
আমার বাসা হচ্ছে ধানমন্ডি নয়রে।
ধানমন্ডি নয়রে।
ঘটনাগুলো বলবো সেগুলো মেইনলি আমার দাদুর বাসা, সেটা হচ্ছে গোপীবাগে।
সো আপনারা ঢাকার স্থানীয় এবং আপনার বাবা, আপনি তো বলেন যে আপনার নানার বাসাও আর কি ইনফ্যাক্ট ঢাকাতে।
জি, নানার বাসাও ঢাকায়,
দাদার বাসাও ঢাকায়।
দাদার বাসাও।
তো ঘটনাগুলো সাধারণত কোন জায়গায় ঘটেছিল ঢাকার?
ঘটনাগুলো বেশিরভাগই গোপীবাগে, আসলে আমাদের বাসাটা 16 কাঠার উপরে ছিল, এটা রিসেন্টলি ভেঙে ডেভেলপারদের কাছে দিয়ে দেওয়া হয়েছে। তো সেই বাড়িটা অনেক অনেক বছর আগের, 100 বছরের বেশি হবে যখন সেটা ছিল।
অনেক আগে?
জি, অনেক আগে। তো সেখানে আর কি বেশ অনেক আগে থেকেই শোনা যায় যে বিভিন্ন ঘটনা ঘটেছে। ইভেন আমাদের এই বাসাটার চারপাশে 4টা পেরেক দিয়ে গজাল, এরকম চার কোনায় 4টা গজাল দিয়ে মানে বাড়িটা বন্ধ করা আছে। কিছু ঘটনা ঘটে গেছে। তো সেটা সেখানে ঘটে যাওয়া বা সেখানে ঘটা মানুষের শোনা ঘটনাগুলাই মেইনলি বলবো আর কি।
তো শুরু করতে চান কোন ঘটনা দিয়ে?
শুরু করতে চাই হচ্ছে গোপীবাগেই শোনা একটা ঘটনা। আমরা 2007 31st সেলিব্রেট করতে যাই ওখানে, এবং আমরা সবই অনেক, আমাদের সমবয়সী চাচা ফুপু আছে।
আচ্ছা।
তো আমরা সেখানে 31st চারটে রাত দুইটার পরে ছাদে উঠি, একসাথে সারা সারা রাত আর কি ছাদে গল্প করবো, এরকম একটা প্ল্যান
নিউ ইয়ারটাকে সেলিব্রেট করার জন্য আর কি।
জি, তারপরে এক সময় এরকম সারা রাত ছাদে অনেকে থাকলে দেখা যায় কোনো না কোনো মুহূর্তে ভূতের গল্প শুরু হয়েই যায়। তো এক সময় ভূতের গল্প শুরু হলো এবং বিভিন্ন জন বিভিন্ন জন এক্সপিরিয়েন্স শেয়ার করতে থাকলো। তো এখন এর মধ্যে একজন ছিল যে আমার ফুপু এবং ফুপাতো বোন, সবাই আমরা যেহেতু সমবয়সী, ওনারা একই ভার্সিটিতে পড়েন, তো ওনারা আমার থেকে এক দুই বছরে বড় হবেন। তো ওনাদের একটা ফ্রেন্ড, উনি এসেছিলেন আমাদের বাসায়। তো ওনার একটা ঘটনা, উনি আমরা প্রথমে দেখছিলাম যে উনি এই ধরনের ভূতের গল্প বলতে ইন্টারেস্টেড তো নাই, শুনতেও ইন্টারেস্টেড না, তিনি কোনো অবস্থাতে এই ধরনের কোনো কিছুর মধ্যে দিয়ে যেতে চান না। তখন আমরা সবাই তাকে ন্যাচারালি পচাচ্ছিলাম যে এত আপনার বয়স কিন্তু তাও আপনি এগুলো শুনতে পারেন না। তো তার অনেক তার মানে বাহানা, সে কখনো এই ছাদের কিনারে বসবে না, সে কখনো ছাদে পিঠ ঠেকে বসবে না, সে সবার মাঝখানে বসতে চায়, তার হাত ধরে রাখতে হবে, এই ধরনের। তো আমরা একটু ইন্টারেস্টেড ছিলাম কিন্তু বেশিরভাগই বিরক্ত ছিল যে এই ধরনের এত এত বয়স্ক একজন মানুষ। তারপরে কিছুক্ষণ পরে এরকম সে কোনোভাবেই শুনবে না, সে শুধু বারবার চলে যেতে চায়। তো তাকে জোর করে এরকম বসিয়ে রাখা হলো। তো কিছুক্ষণ পরে তিনি আর কি নিচে টয়লেটে যাবেন। তো তিনি যে টয়লেটে যাবেন, অবাক হয়ে দেখলাম যে তিনি একা যাবেন না, সাথে একজনকে যেতে হবে, মানে সে একা কোনো অবস্থাতেই থাকবে না। তারপরে শেষ পর্যন্ত আমার যে ফুপু ছিল তার ক্লাসমেট, ওনাকে নিয়ে সে গেলেন টয়লেটে। তারপরে আসলেন, আমরা বেশ বিরক্ত যে কি ব্যাপার। তারপরে এসে তাকে একজনকে বলতে শুনলাম যে ও নাকি কি কি দেখেছে, তার মানে তার কোনো এক সময় কিছু একটা সে দেখেছে, তারপর থেকে একটু ডিস্টার্ব। এরপরে ওনাকে জিজ্ঞেস করা হলো কি দেখছো তুমি, সে কোনোভাবে বলবে না তো বলবি না। তারপরে সে আধা ঘন্টা পর বলতে রাজি হলো, কিন্তু শর্ত আছে যে তাকে সবাই ঘিরে বসে রাখতে হবে এবং তার হাতটা মানে ধরে রাখতে হবে, নাহলে সে নাকি বলতে হবে। তো এরপরে তো আমরা সেটাতে রাজি হলাম। তো তার যে ফ্রেন্ড ফ্রেন্ডরা ছিল তারা তাকে একদম মাঝখানে বসিয়ে গল্প বলা শুরু। তখন সে বলল যে তার যে কাহিনীটা সেটা তার মানে নিজের জীবনে ঘটা কাহিনীটার দুইটা অংশ। প্রথম অংশটা হয়েছিল উনি যখন দুই থেকে আড়াই বছর বয়স, ওই সময় ওনারা একবার ওনার প্যারেন্টসদের সাথে গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। তো সেখানে উনি একদিন দুপুরবেলা রাস্তা দিয়ে হাঁটছিলেন, তো দুই আড়াই বছরের মেয়ে, তো সামনে একটা ছোট একটা ড্রেন উনি দেখতে পান, যেটা মানে একটা দুই বছরের মেয়ের পক্ষে লাভ দিয়ে পার হওয়া সম্ভব। তো তিনি একটা ছোট্ট লাভ দিয়ে সেটা পার হলেন এবং সাথে সাথে একটা মানে ফিক করে হাসির একটা মানে শব্দ, উদ্ভব একটা হাসির শব্দ শুনলেন এবং ঘাড় ঘুরিয়ে স্বভাবত ঘাড় ঘুরিয়ে ইন্টারেস্টেড হলেন যে কোথা থেকে শব্দ আসছে। তো দেখলেন যে অনেক উঁচা একটা পাঁচিলের উপর একটা একশো বছরের বেশি হবে একটা বুড়ি মহিলা, সাদা সাদা কাপড় বা মানে শাড়ি টাইপের কিছু পরা, অত্যন্ত যুবুথুবু হয়ে সে ওখানে বসে আছে
তার মুখে,
হ্যাঁ পাঁচিলের উপরে। কিন্তু একটা দুই বছরের বাচ্চার মানে মাথায় এটা আসে নাই যে একটা এত বুড়ি মহিলা কিভাবে একটা 15-20 ফিট উঁচু দেয়ালের উপরে ওঠা সম্ভব। তো তিনি দেখলেন যে ওই মহিলাটা জড়সড় হয়ে বসে হাত দুইটা মুখের কাছে নেই এবং অত্যন্ত বিকৃত মুখ, যেটা একশো বছরের বেশি বুড়ির হওয়া উচিত, অনেক ফর্সা মুখটা। তো তিনি দেখলেন যে বুড়িটা তার দিকে তাকিয়ে হাসছে, কুচকানো মুখ, মানে একটা বিকৃত মুখ সোজা কথা। তো এখন হাসছে যে ঘটনাটা এমন যে বুড়িটা তাকে দেখেছে এবং দেখে তাকে দেখে সে মানে তার কোনো কারণে মজা লাগছে যেন সে মানে হাসছে। তো তারপরে সে ওই অবস্থায় চলে যায় এবং তারপরে তার এই ঘটনাটা মনেই নেই আর। তারপরে যে সেকেন্ড পার্টটা সেটা ঘটে তার থেকেও 10-12 বছর পরে, তিনি তখন ক্লাস 7 কিংবা 8 পড়েন। তিনি তখন তার প্যারেন্টসদের সাথে এক জায়গায় বেড়াতে যান বান্দরবানে, কোন একটা রেস্ট হাউসে উঠেন, যে একটা বাংলো টাইপের বাড়ি যেটা আর কি দোতলায়, ওনারা সবাই মিলে দোতলায় এসেছিলেন। ওই ঘরটার মধ্যে তিনি আর তার বড় বোন ছিল। তো তারা শুয়ে আছে, হঠাৎ করে রাতের বেলা তার ঘুম ভেঙে যায় সম্ভবত জানালায় কোনো শব্দে, যে তখন সে ঘুম ভেঙে শুনে যে জানালায় কোনো একটা টোকা দিয়েছে কেউ। তো সে ঘুরে দেখে যে একটা অতি বৃদ্ধ একটা মহিলা এবং ওই রকমই 100 বছর বয়স্ক, মুখের মধ্যে কুচকানো দাগ, এবং সেই মহিলাটা জানালার মধ্যে মুখ ঠেকিয়ে দুই হাত দিয়ে, এবং মানে বুঝাই যাচ্ছে যে একটা বিকৃত চেহারা যদি জানালার গ্লাসের সাথে লেগে থাকে তাহলে সেটা আরো বেশি বিকৃত দেখায়, এবং খুবই অনেক মানে ফর্সা একটা মানে খুবই একটা বীভৎস একটা মুখ তার দিকে তাকিয়ে হাসতেছে এবং একটা আঙ্গুল দিয়ে জানালায় একটু মানে আওয়াজ করছে, যে এই কারণে তার ঘুমটা আসলে ভেঙেছিল। তো তার এই সময় হঠাৎ করে মনে পড়ে যায় যে এই মুখটা তিনি চিনেন, তিনি এটা আগেও দেখেছিলেন এবং সেই 10-12 বছর আগে তিনি এই মুখটা দেখেছিলেন, কিন্তু তার এতদিন কিন্তু মনে ছিল না,
ভুলে
গেছিলেন, কোনো সিরিয়াসলি নেয়ার কথাও না দুই আড়াই বছরের মানে বাচ্চা মেয়ে। তারপরে তার মনে পড়ে যায় এবং সে মানে বুঝে যে সে মানে আবারও আসছে এবং তখন তার মনে পড়ে যে আমি যে দেখেছিলাম 10 বছর আগে ওই ওই বুড়ি কিভাবে মানে দেয়ালের উপর উঠেছিল, এটা তো সম্ভব না।
এবং
এখনো যে বাংলো টাইপের বাড়িতে সাধারণত সানসেট মনে হয় ছিল না, এখানে তো একটা মানে বুড়া মুখ কিভাবে মানে দোতলার একটা জানালায় থাকবে সেটাও তিনি ঠিক মানে বুঝে উঠতে পারেন এবং স্বভাবতই অসম্ভব ভয় পান। এবং মানে মনে হতে পারে যে ব্যাপারটা ফানি, কিন্তু রাত 2:30 সময় এরকম জানালায় এরকম একটা মুখ কিন্তু মানে আমাদের আশেপাশে তো অনেক কিছুই ঘটে যে সব সময় সবকিছু ব্যাখ্যা দিয়ে বলা যায় না, তো এই কারণে আর কি তার যে অবস্থা আমি দেখেছি তাতে আমার বিশ্বাস করতে আমি মানে এটা ছাড়া হওয়া সম্ভব না। তো যাই হোক, সেই ঘটনা হচ্ছে যে তারপরে তিনি দেখলেন এবং তারপরে তিনি অনেক ভয়ে চাদর মুড়ি দিয়ে উল্টা পাশে ফিরে উনি মানে ঘুম মানে চোখ বন্ধ করে রাখলেন যে আমি চোখ
আমি একটু আগে থেকে আসি যে মানে উনি দেখলেন যে জানালার সাথে মুখ লাগিয়ে একজন ওই সেই বৃদ্ধ মহিলাই
আস্তে আস্তে টোকা দিয়ে একটা শব্দ বলছে তাকে জাগানোর জন্যই, কিন্তু তার পাশে তার বোন যে ঘুমিয়ে আছে সে কিন্তু জাগে নাই।
আচ্ছা, এরপর যেটা হলো যে তারপরে উনি চাদরটা টেনে দিয়ে
চাদরটা টেনে দিয়ে উল্টা দিকে ঘুরে শুয়ে গেলেন যাতে আর এটা দেখতে না হয়, ওনার আশা যে এটা হয়তো চলে যাবে। তারপরে 15-20 মিনিট গেল, তিনি এক সময় চাদরটা উঠালেন সাহস সঞ্চয় করে, তারপরে তিনি চোখ খুললেন এবং তিনি কিন্তু ঘুরেনও নাই, তার মানে জানালা কিন্তু তার মানে পিছনে, উনি সামনে জাস্ট উনি যে চোখটা খুলে চাদরটা উঠালেন তখন উনি সবচেয়ে যে বিশ্রী জিনিসটা দেখলেন সেটা হচ্ছে যে ওই মুখটাই তার মানে তার ফেস থেকে 8-10 ইঞ্চি বা সর্বোচ্চ 1 ফিট মানে দূরে দাঁড়িয়ে একইভাবে হাতটাকে সামনে এনে একইভাবে হাসছে, মুখে কোনো দাঁত নাই থাকার কথাও না, 100 বছরের উপরে অতিবৃদ্ধ মুখ, অনেক মানে বিভৎস এটা উনি
দেখেছেন,
একদম মুখোমুখি একদম মানে ফেস টু ফেস যেটাকে বলে, দেখে সাথে সাথে অজ্ঞান হয়ে গেলেন এবং তার মানে পরের মানে সন্ধ্যাবেলা তার জ্ঞান ফিরে অনেক জ্বর, তারপর তাকে বান্দরবান থেকে নিয়ে আসা হয় আর কি। তো এটা যখন শুনলাম আমি তখন মানে বেশ এটাকে মানে হাসির একটা ঘটনা একটা মানে ইয়ে দিতে চাইছিলাম, যেটা তো আসলে অনেকদিন আগে হয়তো ভুল দেখলো হয়তো হ্যালোসিনেশন এটা আসলে বলা উচিত। তো তারপরে বলতেছে তারপর একজন বলল যে এত বছর আগে তুমি দেখেছো এখন তো এটা নাই, এখন তুমি তখন ছোট ছিলা, তখন উনি যে কথাটা বললো সেটা হচ্ছে আমি কিন্তু জিনিসটা 2 বার দেখেছি এবং 2টা ঘটনার মাঝখানে ডিস্টেন্সও কিন্তু 11-12 বছরই ছিল, তারপরে আরো 10 বছর হয়ে গেছে আমি যে আবার দেখবো না তার কি গ্যারান্টি, এবং আমি যে প্রথমবার দেখেছিলাম তখন আমি যতটা ভয়ানকভাবে দেখেছিলাম দ্বিতীয়বার আমি তার থেকে অনেক বেশি ভয়ানকভাবে দেখছি। তখন বললো যে ভাই তোমরা বুঝবা না, যদি তুমি দেখো তোমার চোখের সামনে এরকম একটা কিছু এবং সে তো শুধু আমার কাছে আসতেছে 10 বছর পরে, এখন যদি আমি এখন দেখি তাহলে কি কিভাবে দেখবো আমি জানি না। এবং আমি জানি ওই যে ওনাকে আমরা মানে ওই সময় আপুই বলতাম, তো ওই আপু মানে কোনো জায়গায় একা থাকতে উনি পারে না, এরপর থেকে এই মানে গত 10 বছর উনি একা কোনো রুমে কখনো ছিল,
সেটা
মানে বেডরুম হোক বা ইভেন টয়লেট হোক যাই হোক তিনি একা ছিল না, তার মানে পুরা মানে লাইফে একটা ডিস্টার্ব হয়ে গেছে, সুতরাং এই ইফেক্টটা আমি দেখছি, তো সুতরাং এটা মানে বিশ্বাস না করার কোনো কারণ নেই।
অলরাইট, আমরা এতক্ষণ শুনছিলাম অভিকের একটা ঘটনা এবং আপনাদের কাছে যদি এরকম কোন ঘটনা থাকে আমাদের লিখে পাঠান, অভিকের আরো ঘটনা আছে আমরা তার কাছে আবারও ফিরে আসবো, এছাড়াও আরো গেস্ট রয়েছেন আমাদের এখানে তাদের ঘটনাও আমরা শুনবো। কিছু SMS পড়ে ফেলি, উজ্জ্বল আমাদের চিটাগাং থেকে SMS করেছেন, তারও সামনে এক্সাম, দোয়া চেয়েছেন, ডেফিনেটলি দোয়া করি আমাদেরকে। এছাড়াও শিপ্রা SMS করেছেন বরিশাল থেকে এবং তিনি বলছেন যে তিনি বেশ শঙ্কি দিয়েছেন SMS না পড়ালে তিনি ভূত চালান দিয়ে দেবেন আর কি। এছাড়া আমাদেরকে পরাগ SMS করেছেন পিয়া এবং তিনি আমাদেরকে বলছেন যে ভূত FM-টা অনেক ভয়ের হচ্ছে। হ্যাঁ, ঘটনাটা এটা এই ক্রেডিটটা পুরোপুরি যারা এখানে ঘটনা বলেন এবং কষ্ট করে এত রাত্রে আপনাদেরকে ঘটনা শোনাতে আসেন এটা তাদেরই ক্রেডিট পুরোপুরি, এবং থ্যাঙ্কস তাদেরকে জানানো উচিত যারা এত কষ্ট করে ঢাকা এবং ঢাকার বাইরের বিভিন্ন জায়গা থেকে এসে এই রাতের বেলায় স্টুডিওতে উপস্থিত হন শুধুমাত্র আপনাদের। আপনাদের সামনে এই ঘটনাগুলো শোনাবেন এই জন্য। তারপরেও যদি মনে করেন যে এই ঘটনাগুলো মানে সবকিছু ফাজলামি, মানে এত রাত্রে আসলে সত্যি কথা বলতে যে এত কষ্ট করে কেউ ফাজলামি করতে আসে না। রানা আমাদের এস এম এস করেছেন, এছাড়াও আমাদের এস এম এস করেছেন লাইক, এস এম এস করেছেন রোহিত আমাদেরকে, মাহফুজ আমাদের এস এম এস করেছেন ধানমন্ডি থেকে, আমাদেরকে এস এম এস করেছেন মাহিয়া গাজীপুর থেকে, এছাড়া আমাদেরকে জুই এস এম এস করেছেন, আরিফ রিমুন আমাদের এস এম এস করেছেন, আমাদেরকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি শাফিয়া রাজশাহী থেকে, বুলবুল, রাজিদ, সাইফুল, তারা সবাই একসঙ্গে লালমনির হাটে থেকে আমাদের এস এম এস টি করেছেন, আজাদ আমাদের এস এম এস করেছেন মাগুরা থেকে, এছাড়া মারিয়া বরিশাল থেকে এস এম এস করেছেন, অনেক আমাদের এস এম এস করেছেন বরিশাল থেকে, নওরিন আমাদের এস এম এস করেছেন, তিনি ভূত এফ এম অনেক পছন্দ করেন সেটা জানিয়েছেন, খুশি আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন সাজ্জাদ এবং সাকিব, এছাড়াও অপূর্ব, তুষার, অভি, বাঁধন, রাফু, নিপা, সৈয়ব, রুহুল, তারা সবাই একসঙ্গে শুনছেন আমাদেরকে, মহসিন রেজা সিলেট থেকে আমাদের এস এম এস করেছেন, ভূত এফ এম কে অনেক অনেক শুভেচ্ছা জানিয়েছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ইঞ্জিনিয়ার মোহাম্মদ আরিফুল ইসলাম বাঘা রাজশাহী থেকে এস এম এস করেছেন এবং তিনি আজকের প্রোগ্রামটা অনেক এনজয় করছেন সেটা বলেছেন। মনিরুল আমাদেরকে শ্যামপুর থেকে এস এম এস করেছেন এবং একটু আগে আমি দেখতে পাচ্ছি ইঞ্জিনিয়ার আজকে বেশ এস এম এস করছেন, আমাদের সঙ্গে একজন ইঞ্জিনিয়ার রয়েছেন, সিভিল ইঞ্জিনিয়ার, সো হ্যাঁ মানে সমগোত্রীয় যারা তারা এস এম এস করবেন সেটাই আশা করব। অলিভার আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে শরীফ ব্রাহ্মণবাড়িয়া থেকে, আর আমিন আমাদের এস এম এস করেছেন, আমাদেরকে এস এম এস করেছেন ফাহিম, লিখেছেন যে আমাকে উইশ করো আজকে আমার বার্থডে, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ফাহিম আপনার জন্য। মামুন আমাদের এস এম এস করেছেন, সারাদিন ডিউটি করার পরেও তিনি এখন আমাদের সঙ্গে রয়েছেন, থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা সেকেন্ড যে ঘটনা সেই ঘটনায় চলে যাব এবং আমাদের সাথেই থাকুন, আমাদের সাথে আমার সাথে আরো একজন রয়েছেন, আপনার নামটা একটু বলবেন।
হ্যালো লিসনার্স, আমি ইমতিয়াজ, রাজশাহী ইউনিভার্সিটি ইংলিশ ডিপার্টমেন্টের এক্স স্টুডেন্ট।
ওকে, সো আপনার যে ঘটনা সেই ঘটনাটা আচ্ছা শুনে ফেলি, আমরা ঘটনাটা শুনে ফেলি।
ওয়েল লিসনার্স, আমি আসলে জানি না যে ব্যাপারগুলো ভূতের কিনা, তবে অদ্ভুত ঘটনা অবশ্যই সেটা আমি বলবো। আর এখন যে ঘটনা বলবো সেটা আমি যখন রাজশাহী ইউনিভার্সিটিতে সেকেন্ড ইয়ারে পড়ি, সেকেন্ড ইয়ারে পড়ার সময় সেই সময়কার এই ঘটনাটা ঘটে। তো আমরা মোটামুটি চার দিনের একটা ছুটি পাই সে সময়, আর যে কারণে হঠাৎ করে মনে হয় যে এই চার দিনটা আসলে বাসাতে না যে বরং অন্য কোনো একটা জায়গাতে যদি যাওয়া যায়, নতুন একটা জায়গাতে, আর সেটা বোধ হয় বেশি এনজয়েবল হবে, এরকম চিন্তা করে আমি, তমাল আর রূপস সে সময় আমরা একসাথে ছিলাম। তো আমরা চিন্তা করলাম যে কি করা যায়, আর চারটা দিনকে আমরা হাউ ক্যান বি ইউজ ইট প্রপারলি। তো তারপরে আমরা সে সময় অনেক চিন্তা করলাম একসাথে বসে, চিন্তা করে তারপরে আমরা ডিসাইড করলাম যে রাজশাহীর মোটামুটি একটু দূরে দুর্গাপুর বলে একটা জায়গা আছে, ওখানে আমরা আগেই শুনেছি যে ওখানে পুরনো সেই হিন্দুদের বাড়ি ওখানে ছিল বেশ কিছু, এবং যে কারণে আমরা ডিসাইড করলাম যে হ্যাঁ আমরা যদি ওখানে একটা ট্যুর দিই তো সেক্ষেত্রে আমাদের হয়তো বা একটা নতুন একটা এক্সপিরিয়েন্স হবে। দেন আমরা ছুটির প্রথম দিনটাতে আমরা মোটামুটি আমাদের প্রিপারেশনের জন্য কিছুটা সময় নিলাম, আমরা দুপুরের পর আমরা সেখান থেকে রাজশাহী থেকে স্টার্ট করি আমাদের জার্নিটা, মোটামুটি সন্ধ্যার দিকে আমরা ওই জায়গাটাতে পৌঁছাই। তো ওখানে আমার একটা পরিচিত একটা ছেলে ছিল, ওর নাম মাহতাব, তো ওর সাথে যোগাযোগ করে আমি বললাম যে এরকম আমরা হয়তো সন্ধ্যার দিকে আসবো। সন্ধ্যার দিকে আমরা ওখানে যখন পৌঁছালাম তো মাহতাব আমাদেরকে রিসিভ করলো, অ্যান্ড দেন আমরা ওর সাথে গেলাম, যাওয়ার পর ওর বাড়িতে আমরা সন্ধ্যার দিকে পৌঁছালাম। তারপর আমরা মাহতাবকে বললাম যে এরকম তোমাদের এখানে তো পুরনো সময়ের বেশ কিছু হিন্দু বাড়ি আছে, তো আমাদের একটা ইচ্ছা হলো যে আমরা রাত্রেবেলা ওখানে ক্যাম্প করব।
ওকে,
এরকম প্রিপারেশন নিয়েই আমরা গেছিলাম বেসিক্যালি। তারপর সেখানে মাহতাব অনেক রিকোয়েস্ট করলো যে না, এখানে যেহেতু আপনারা চেনেন না সো এখানে থাকাটা আপনার জন্য হয়তো নিরাপদ হবে না। তো যে কারণে ও আমাদেরকে অনেক কনভিন্স করার চেষ্টা করলো, বাট আমরা বেসিক্যালি একটা জায়গায় অনড় ছিলাম যে হ্যাঁ আমাদেরকে যে করেই হোক না কেন এখানেই থাকতে হবে, একটা নতুন একটা এক্সপিরিয়েন্স গেইন করতে হবে। তো যার কারণে ওর অনেক রিকোয়েস্ট থাকার পরও আমরা ওখানে রাত্রেবেলা স্টে করার জন্য আমরা ডিসাইড করলাম এবং ওখানে থাকলাম আমরা। তো আমাদের সাথে রূপস ছিল, ও বেসিক্যালি আমরা যখন ওখানে ঢুকলাম, ঢোকার পরে আমরা একটা রুম ওখানে পেলাম, বেশ কিছু রুম ছিল, তো একটা রুম আমরা ফার্স্টের দিকেই যেটা একটা রুম পেলাম, তো সেই রুমটাতে আমরা ওখানে থাকার জন্য প্রিপারেশন নিলাম। তো এরপর আমাদের সাথে খাবার দাবার ছিল, আমরা মোটামুটি রাত্রে 9-10 দিকে আমরা খাওয়া করলাম। আর অনেক নতুন একটা জায়গাতে, ওখানে কিন্তু কোনো কারেন্ট ছিল না, ইনফ্যাক্ট এখন পর্যন্ত ওখানে কারেন্টটা আসলে খুব লিমিটেড পর্যায়ে।
আচ্ছা,
তারপর 9-10 দিকে সেই সময় আমি আর তমাল বসে কথা বলছি, আর রূপস কানে ফোন, সে সবসময়ের জন্য এখন পর্যন্ত, ইনফ্যাক্ট ও এখন পর্যন্ত মানে ফোন ম্যানিয়ার যাকে বলে, তো ফোন নিয়ে বাইরে কথা বলছে। তো সেই সময় আমি আর তমাল কথা বলছি, তো একটা পর্যায়ে যে জিনিসটা হলো যে আশপাশ থেকে কোন একটা জায়গা থেকে একটা গোঙানির একটা সাউন্ড আসছে। তো এই পর্যায়ে আমি শুনলাম না, শুধু তমালও এই জিনিসটাকে রিয়েলাইজ করলো। তো তারপর আমরা দুজন মিলে তখন আমরা ডিসাইড করলাম যে সামথিং ইজ রং, অথবা এখানে এত রাতে তো এরকম একটা সাউন্ড হওয়ার মতন কোনো কারণ নেই।
ট্রু।
এবং সেখানে টোটালি ডার্ক একটা এনভায়রনমেন্ট, চাঁদের আলো, এবং যে কারণে আমাদের ভিতরে আরো বড় ধরনের একটা এফেক্ট করতেছিল সেই জিনিসটা। আমি আর তমাল সেখান থেকে, তমাল হাতে ছোট একটা টর্চ ছিল, তো আমরা দুজন মিলে জাস্ট পাশের রুম থেকে, মনে হচ্ছে যে হয়তো বা পাশে বেশ কিছু রুম ছিল, তো আমরা হেঁটে সামনে যাচ্ছি। এবং সেই সময় একটা জিনিস মনে হলো যে দুই তিনটা রুম ক্রস করার পর পরে যে রুমটা ছিল সেই রুমটা মনে হচ্ছিল যে ওই রুম থেকে হয়তো বা এই সাউন্ডের সোর্সটা বোধ হয় ওখানেই। তা আমরা দরজাটা জাস্ট হালকা করে খোলার চেষ্টা করলাম, তো ক্যাচ করে, অনেকদিন ধরে মরচে পড়ে গেলে যেরকম করে সাউন্ড হয় সেরকম একটা সাউন্ড হয়ে আস্তে আস্তে করে দরজাটা খুললো। তো চাঁদের আলোটা ভেতরে পড়তেছে, তো ওই মুহূর্তে যে সাউন্ডটা ছিল, মানে টোটালি আমরা সে সময় মনে হলো যে ফার্স্ট অফ অল যে জিনিসটা মনে হলো যে হয়তো সামনে থেকে কোনো একটা শ্যাডো বোধ হয় মুভ করে গেল। আর তারপর যে জিনিসটা হলো, সাউন্ডটা খুবই বিকৃত টাইপের একটা সাউন্ড ছিল। সাউন্ডটা ছিল এরকম যে যদি কাউকে জবাই করা হয়, ফর ইনস্টেন্স যদি কোনো গরুকে জবাই করা হয়, তো গলা কেটে ফেলার পর যে সাউন্ডটা হয় অনেক ঘর ঘরে টাইপের একটা সাউন্ড হয়।
ওকে।
আর মানে সে গরুটার ব্রিদিং এর চেষ্টা করতেছে, নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করতেছে, সেটা হচ্ছে না,
কমপ্লিট হচ্ছে না।
হ্যাঁ, এট দ্য সেম টাইম সেখান থেকে দেখা যাচ্ছে যে ব্লিডিং হচ্ছে, খুবই ভীতিকর। মানে আমরা ইউজুয়ালি যে জিনিসটা হয় যে কুরবানির সময় বা অন্য একটা সময় যখন আমরা দেখি, তখন দেখা যায় যে 15 জন বা 20 জন একসাথে বসে আমরা জিনিসটাকে দেখি যে একটা গরুকে হয়তো বা গলা কাটা হচ্ছে, ওই সময় কিন্তু খুব বেশি এফেক্ট করে না। কিন্তু এনভায়রনমেন্ট এমন একটা ছিল তো যে কারণে উই আর সিম্পলি হরিফাইড এ ধরনের একটা সাউন্ড। তো আমার মনে হয় সবাই রিয়েলাইজ করতে পারতেছে যে হ্যাঁ ওরকম একটা সিচুয়েশন বুঝতে পারছে। তো আমার সাথে তমাল ছিল, তমাল জাস্ট ও এমনি তো বেশ ভীতু টাইপের, তো ওই মুহূর্তে ও এই সাউন্ডটাকে টোটালি অ্যাবজর্ব করতে পারলো না। তমাল মানে ইনস্ট্যান্টলি মানে ও জাস্ট সেন্সলেস হয়ে গেছে। বাট আমি সেই জিনিসটাকে একটু মানে বোঝার চেষ্টা করলাম যে আসলে কিরকম হচ্ছে ব্যাপারটা। তো যে কারণে আমি একটু ভিতরে পুরো দরজাটা খুলে দিয়ে ভেতরে ঢুকলাম। ভেতরে ঢোকার পরে যে জিনিসটা হলো যে ইট ওয়াজ কমপ্লিটলি আনএক্সপেক্টেড টু মি, যে সামনে আলো আধারির ভিতরে জাস্ট একটা লোকের ওরকম করেই অর্ধেকের মতন করে গলা কেটে রাখা হয়েছে, এবং তার ওখান থেকে গলা থেকে ওরকম একটা সাউন্ড আসছে।
ওকে।
যে যেটা গরু জবাই করলে যেরকম করে হয় ওরকম একটা সাউন্ড হচ্ছে, এবং সে ক্রল করে সামনের দিকে আসার চেষ্টা করছে।
আচ্ছা।
বাট ক্রল করে যে আসবে সেটুকুন এনার্জি তার ভিতরে নেই, এবং সে ওই একটা জায়গাতে থেকেই মোটামুটি ক্রল করার চেষ্টা করতেছে। তো আমি জাস্ট ওই মুহূর্তে দৌড় দিব বা কিছু করব এরকম কোন এনার্জি আমার ভিতরে নেই, যে আমি টোটালি মানে আই লস্ট মাই মাইন্ড, যে আমি আসলে এই সিচুয়েশনে আমার দৌড় দেওয়া উচিত বাট আমি দৌড় দিতে পারতেছি না।
ভেরি ন্যাচারাল
সেটাই। তো এখন তারপরে হলো কি যে হঠাৎ করে আমি ওই অবস্থায় দাঁড়ায় আছি, তো একটা পর্যায়ে হঠাৎ করে হলো কি আমার মনে হলো যে আমার পা বোধ হয় মানে খুব জোরে খুব ফোর্সফুলি বোধ হয় কেউ টান দিল। তো তারপরে হলো কি যে আমার পাশে যে দেয়ালটা ছিল সেই দেয়ালটার ভিতরে আমার মাথাটা ঠুকে গেল, এবং সেই মুহূর্তে আমি সেন্সটা হারালাম। তো যখন আমার সেন্সটা আসছে, তো সেন্সটা আসার পর সেই মুহূর্তে ওখানে আমি আগেই বলছি যে দুর্গাপুরে আমি যার সাথে মাহাতাবের সাথে আমি ফোন করে গেছিলাম, তো মাহাতাবকে আমি একটু স্থির হয়ে কিছুক্ষণ পর আমি মোটামুটি একটু যখন বেটার ফিল করলাম আমি ওকে ফোন করে বললাম যে এরকম অবস্থা, তুমি কি এখন একটু আসতে পারবা? তো বলতেছে যে হ্যাঁ কিছু কোনো সমস্যা হয়েছে, তো আমি বললাম যে তুমি এখন একটু আসো। তো ও সাথে করে আরো কয়েকজনকে নিয়ে ওই মুহূর্তে ওখানে আসে। তো আসার পরে ওই ওই সময় যে জিনিসটা হয় যে ওদের সাথে অনেক পাওয়ারফুল টর্চ লাইট ছিল।
ওকে।
তো রুমে ঢোকার পর তারপরে ওরা মানে সবাই যখন টর্চ লাইটটা ধরে সে সময় জিনিসটা দেখলাম যে যেখানে ওই অর্ধেক গলা কাটা লোকটা ক্রল করতেছিল, ওরকম সাউন্ড হচ্ছিল যার গলা দিয়ে, সেখানে টোটালি কিছুই নাই। বাট কথা হলো যে ওখানে মানে অনেক কালচে টাইপের, মানে ব্লাড অনেকদিন ধরে পড়ে থাকলে যেরকম কালো হয়ে যায় ওরকম করে, মানে কালো হয়ে রক্ত পড়ে আসে, এবং কথা হলো যে ওখানে ওর উপরে অনেক ডাস্ট পড়ে আসে,
ময়লা আবর্জনা,
ময়লা আবর্জনা
অনেকদিন পড়ে থাকার কারণে, যেটা
অনেকদিন পড়ে থাকার কারণে যে জিনিসটা হয়, তো ওরকম করে আসে। এবং কথা হলো যে ওখানে কোনো তাজা রক্ত নেই। আমি যে একটু আগে আমরা যে জিনিসটা ফেস করছি যে হ্যাঁ কারো গলা থেকে রক্ত স্পিট করতেছে, তো সেরকম কিছুই না, কিন্তু কথা হলো যে রক্তটা পড়ে আসছে কিন্তু সেটা অনেক পুরনো। একটা পর্যায়ে যে আমি ওখান থেকে আমাদেরকে নিয়ে যাওয়া হলো, আর ওদের সাথেই তখন রূপস যে আমাদের সাথে ছিল সে ওদের সাথেই ভেতরে ঢোকে, এবং আমরা আমাদেরকে তিনজনকেই তখন মাতাবের বাসায় আমরা চলে যাই। এবং সকালবেলায় তমালের গায়ে প্রচুর পরিমাণে জ্বর সে সময়, ইনফ্যাক্ট আমার গায়েও কিছুটা জ্বর ছিল, মানে যখন দেয়ালে আমার মাথাটা ঢুকে যায় তারপর আমারও বেশ কিছুটা জ্বর ছিল। এবং সকালবেলায় আমরা বললাম যে আমরা এখানে কোনো স্টে করব না।
আচ্ছা,
আমি মাহতাবকে বললাম যে মাহতাব এই ব্যাপার, আমরা এরকম একটা এক্সপিরিয়েন্স আমাদের গতকালকে হয়েছে, তো ব্যাপারটা আসলে খুবই অদ্ভুত রকমের একটা ব্যাপার। তো মাহতাব বলল যে এরকম ইমতিয়াজ ভাই, আসলে ব্যাপারটা হচ্ছে কি যে এটা অনেক আগের একটা ব্যাপার, যে সময় হিন্দুরা এখানে ছিল, আপনি যে বাসাটা ছিলেন আমি আগেই বলছি যে এটা হিন্দুদের বাড়ি ছিল, তো সেই সময়টাতে যে লোক একটা লোককে ওইখানে কাজ করত, সেই লোকটাকে একদিন রাত্রেবেলায় ওই রুমে তাকে জবাই করে মেরে ফেলা হয়। তো তারপর থেকে আসলে এরকম তাদের সেই সময়টা শেষ হয়ে গেছে এবং ওখানে কেউ থাকে না, কিন্তু কথা হলো যে ওই জায়গাটা কেউ যদি পাস করে বা ওই বাড়ির পাশ থেকে যদি কেউ চলে যায়, তো সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে এই ধরনের এক্সপিরিয়েন্স তাদের হয়,
এলাকাবাসী মোটামুটি জানে,
এলাকাবাসী এই জিনিসটা জানে।
আচ্ছা,
তো তারপর আমি যে জিনিসটা, আমি বেসিক্যালি একটা জিনিসকে আমার ভূতের ব্যাপারে ভয়ের যে ব্যাপারটা, ভয়ের কোনো ব্যাপারটা ছিল না, কিন্তু আমি জিনিসটাকে নিয়ে চিন্তা করছি যে আসলে কি ধরনের ব্যাপার হতে পারে। তো আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে যে লোকটাকে আসলে ওখানে জবাই করে মেরে ফেলা হয়, এতদিন পরেও হয়তোবা তার সেই আত্মাটা, কারণ বডিটা মারা যেতে পারে বাট আত্মা তো কখনো মারা যায় না, তো তার সেই মানে সোলটা হয়তো বা জাস্টিসের জন্য এখন পর্যন্ত কান্নাকাটি করে, এরকম একটা ব্যাপার হয়তো বা হতে পারে। এটা হলো আমার এক্সপিরিয়েন্স।
ওকে, থ্যাংক ইউ আপনার এক্সপিরিয়েন্স এর জন্য। আমি কিছু SMS পড়ে ফেলি, এর মধ্যে দেখছি বেশ কিছু SMS চলে এসেছে। আমাকে সৈকত SMS করেছেন ধানমন্ডি থেকে, এছাড়া মাসুদ আমাদের লিখেছেন যে বরিশাল থেকে তারা প্রোগ্রামটি এনজয় করছেন। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে আমাদেরকে SMS করেছেন মোহাম্মদ শাওন খুলনা থেকে, এবং তিনি আচ্ছা তার SMS টি পড়তে পারলাম না। শিল্পী আমাদের SMS করেছেন, রাজশাহী দুর্গাপুরের ঘটনা শুনেছি, ভয় পেয়েছি, আশা করছি SMS টা পড়বেন, পড়ে ফেললাম। মেহেদি আমাদের SMS করেছেন এবং তিনিও প্রথমবারের মতো ভূত FM শুনছেন, সো তিনি বলছেন যে তার SMS টি যেন পড়া হয়, আমি পড়ে ফেললাম। নিখিল আমাদের SMS করেছেন বরিশাল থেকে, তিনি অনেক ভয় পেয়েছেন এটাই আমাদের জানিয়েছেন। রবিন আমাদের SMS করেছেন এবং তিনি আমাদের SMS করেছেন। আমাদের মোহাম্মদ জাহাঙ্গীর SMS করেছেন, আলম জাহাঙ্গীর আলম তিনি SMS করেছেন আমাদেরকে রহনপুর চাপাই নবাবগঞ্জ থেকে, এবং আমাদেরকে নিসান SMS করেছেন, নিসান পলাশ SMS করেছেন আমাদেরকে, হাসান SMS করেছেন আমাদেরকে, তিনি বলছেন যে আমি তমালের ফ্রেন্ড, এবং তুষার আমাদের SMS করেছেন, এছাড়াও হাফিজ আমাদের SMS করেছেন আমাদেরকে মিঠি রাজশাহী ইউনিভার্সিটি থেকে, তার জীবনে অনেক ঘটনা রয়েছে, যদি ঘটনা থাকে যাদের কাছে এরকম ঘটনা রয়েছে বা যারা আমাদের স্টুডিওতে এসে শেয়ার করতে চান বা চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই, তারা আমাদেরকে ইমেইলে পাঠিয়ে দিতে পারেন। আপনাদের ঘটনাটা লিখে ফেলুন bhoot@radiofurti.fm এই অ্যাড্রেসে আপনার ঘটনাটি, নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ। এছাড়া আমাদের আইম SMS করেছেন, আইম SMS করে আমাদেরকে বলেছেন যে আচ্ছা তিনি আমাদের ভূত FM শুনছেন। রিয়াজ আমাদেরকে SMS করেছেন নাগালপাড়া থেকে, আদনান আমাদের সিংড়া রামপুরা থেকে SMS করেছেন, স্নিগ্ধা আদনান স্নিগ্ধা আমাদের SMS করেছেন রামপুরা থেকে, এছাড়াও মিরাজ আমাদের SMS করেছেন আমাদেরকে জুলফিকার, এছাড়াও SMS করেছেন মনিরুল, এছাড়াও SMS করেছেন তুবা খুলনা থেকে, তারা বলছেন যে উই লাভ ভূত FM, এছাড়াও আমাদেরকে SMS করেছেন আশরাফুল অ্যান্ড হামজা, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ তারা পড়াশোনা করেন এবং সেখান থেকে এস এম এস করছেন। বিকি আমাদের এস এম এস করছেন ভূত এফ এম, থ্যাংক ইউ ভূত এফ এম, এবং গেস্টদের ধন্যবাদ জানিয়েছেন। ইউ আর মোস্ট ওয়েলকাম, আমি গেস্টদের পক্ষ থেকে বলে ফেললাম। আর এই মুহূর্তে আমি আবারও আমার আরেকটা ঘটনায় যেতে চাই, এবং তার আগে কি একটা ব্রেক নিব, ব্রেক না নিয়ে আমার ভাই ঘটনায় যাই, কারণ আমাদের কাছে অনেক ঘটনা রয়েছে। অভিকের কাছে আবার একটু ফিরে আসি। অভিক, আপনি আপনার সেই পুরনো ঢাকার সেই পুরনো এলাকার কিছু ঘটনা আমাদেরকে যদি শোনাতেন আবার আপনার।
জি অবশ্যই। জি, আমাদের এই বাসাটা আগেই বলেছি যে এটা অনেক অনেক আগের একটা বাসা, এবং এটা নিয়ে সেই অনেক আগে থেকেই অনেক ধরনের মানে ঘটনা প্রচলিত আছে। তো প্রথমে এই ঘটনাটা মানে যেই ঘটনা দিয়ে বোঝা যায় যে এই বাসায় কিছু সমস্যা আছে, এবং আমার আমার দাদির বাবা ইনফ্যাক্ট ছিলেন একজন মানে পীর।
আচ্ছা।
উনি আর কি মারা গেছেন অনেক আগে। তো আমি আগে বলছি যে তিনি কিন্তু এই বাড়িটার চার কোনায় চারটা বড় গজাল দিয়ে তিনি মানে বাড়িটা বন্ধ করেছিলেন, কারণ এখানে মানে অনেকেই সাফার করেছে। তো প্রথমে যেই ঘটনাটা ঘটে সেটা হচ্ছে প্রায় 40 বছর আগে, আমার বাবাও তখন অনেক ছোট। তো তখন ওইখানে আমাদের যে গোপীবাগের বাসাটা যেই মানে নিয়মটা ছিল সেটা হচ্ছে আমাদের যে সার্ভেন্টসরা ছিল বুয়াদের বাথরুমটা ছিল আলাদা, আর আমাদের ইউজের বাথরুমটা ছিল আলাদা। তো বুয়াদের বাথরুমটা স্ট্রাকচারটা এমন ছিল যে এরকম সিঁড়ি দিয়ে উঠে দোতলা হাইটে এরকম একটা অনেক পুরানো একটা বাথরুম ছিল। তো একদিন আমাদের এক মানে বয়স্ক বুয়া, এটা এই গল্পটা আমার দাদির মুখ থেকে শোনা, তো একদিন এক বয়স্ক বুয়া যেটা হলো বাথরুম থেকে এসে তিনি এরকম উদ্ভট আচরণ শুরু করলেন, তার মানে চোখ মানে লাল দেখা গেল, তিনি কারোর সাথে কথাবার্তা বলেন না, হঠাৎ হঠাৎ করে চিৎকার করে উঠে, এরপরে দেখা যায় চুল এলোমেলো, এমনি এক কোনায় বসে আছে ঘন্টার পর ঘন্টা। তো তারপরে স্বভাবতই বুঝা গেল যে এখানে কিছু একটা সমস্যা হয়েছে। তো তারপরে তাকে জিজ্ঞেস করা হলো, সে কোনো উত্তরই দেয় না, তারপরে মাঝে মাঝে বিকট স্বরে চিৎকার করে। তো তারপরে শেষ পর্যন্ত মানে কবিরাজ বা ওঝা যেটাকে বলে সেই সময় ছিল, উনাকে ডাকা হলো। তো উনি এসে ইনভেস্টিগেট করে বুঝতে পারলেন যে এখানে কিছু মানে খারাপ একটা জিনিস আছে, এবং তখন যে ট্রেডিশনাল ওয়েতে যেভাবে ট্রিটমেন্ট করা হতো, যে ঝাড়ু দিয়ে বাড়ি দেওয়া, নাকে পোড়ামরিচের গন্ধ দেওয়া বা সরিষার তেলে পোড়ামরিচ মানে ভিজিয়ে ওই গন্ধ দেওয়া, তো এটা করার পরে বুয়া মানে চিৎকার করতে করতে একসময় স্বীকার করলো, এবং এটা অন্য একটা বয়সে ছিল, আমি যেটা শুনেছি অন্য একটা বয়সে সে বলল যেটা, ওরা নাকি সাত ভাই এবং তারা মানে থাকে হচ্ছে বুয়াদের বাথরুমটার মধ্যে, ওরা থাকে হচ্ছে বুয়াদের বুয়াদের বাথরুমে প্যানের ভিতরে থাকে।
আচ্ছা।
তো তারপরে তো ওই বুয়া কোনো কারণে তাদের আর কি জ্বালাতন করেছে, তো সাত ভাইয়ের এক ভাই ওই বুয়ার উপর ভর করেছে, এবং অন্য ছয় ভাই কিন্তু সেই মানে বাথরুমের মধ্যে আছে এবং তারা চিরকালই সেখানে থাকবে, এরকম তাদের একটা মানে তাদের একটা কথা। তো তারপরে এখন সেই ওঝা মানে ওকে বলার চেষ্টা করলো যে চলে যাও, তুই যাবি কিনা বল। তো সে মানে যেতে নারাজ, সে যাবেই না। তো তারপরে আর কি ঝাড়ু দিয়ে মারা, তারপরে বেদ দিয়ে চামড়ার বা রশি দিয়ে মারা যেটা হইতো, সেটা করার পরে সে এক পর্যায়ে স্বীকার করলো আচ্ছা সে যাবে, কিন্তু কিন্তু তার বাকি যে ভাইগুলো আছে তারা নাকি থাকবে। তারপরে আরো কিছুক্ষণ ট্রিটমেন্ট চলার পরে সে স্বীকার করলো যে আচ্ছা ঠিক আছে এখন আমি যাব। তো তারপরে এখন গেল, তখন ওঝা জিজ্ঞেস করলো তুই যে যাবি, তুই কি যাওয়ার সময় আমাদের কারো ক্ষতি করবি? তখন বলে যে না ক্ষতি করবো না। তখন বলে যে আচ্ছা তুই যদি যেতে যাস তাহলে তোকে আর কি প্রমাণ দিয়ে যেতে হবে যে তুই তুই যে ওকে ছেড়ে চলে গেছিস।
আচ্ছা।
তখন বলে কিভাবে প্রমাণ দিব? তখন আগেকার আমলে দেখবেন যে কোন স্টোর রুম বা এরকম বড় কোন রুম আটকানোর সময় কিন্তু ওই সময় লক সিস্টেমটা আসে নাই, তো একটা কড়ি বর্গার মতো বড় একটা কাঠের একটা বার দিয়ে দুই পাশে লোহার হুক থাকতো, তো এখানে একটা বড় কাঠের বার দিয়ে আটকানো হতো, এবং জিনিসটা ওয়েট প্রায় কত 40 কেজির মতো হবে, যেটা একটা মহিলার উঠাতে পারার কথা না, মহিলারা আর কি ছেলেদের হেল্প চাইতো ওটা উঠানোর জন্য। তো ওঝা তাকে বলে যে ওটা তাকে উঠিয়ে নিয়ে যেতে হবে, হাত দিয়ে ধরতে পারবে না, দাঁত দিয়ে উঠিয়ে নিয়ে যেতে হবে।
আচ্ছা।
তো এবং সেই বুয়া সেই কাজটা করেছিল আর কি, সে ওই অত ভারী একটা কাঠের বার সে দাঁতের কোনা দিয়ে উঠিয়ে নিয়ে গিয়ে সে সদর দরজা পর্যন্ত গিয়ে ওখানে সে অজ্ঞান হয়ে পড়ে যায়, এবং তারপরে ওই বুয়ার আর কোন সমস্যা হয়নি।
আচ্ছা।
তো এরকম
এই হচ্ছে ঘটনাটা। অলরাইট, তো এখান থেকে মানে মেইনলি ঘটনা শুরু এবং এরপরে আমরা এই সূত্র ধরে আরো অনেক ঘটনা আপনার কাছ থেকে শুনবো, রাইট? তো আমরা অভিকের কাছে আবারও ফিরে আসবো। এর মাঝখানে আমি জানি যারা এস এম এস করছেন তারা এস এম এস করুন আমাদেরকে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। ইমরান আমাদেরকে নেভি কলেজ খুলনা থেকে এস এম এস করেছেন, এছাড়া আমাদেরকে এস এম এস করেছেন জাহিন টঙ্গী থেকে, আমাদেরকে এস এম এস করেছেন তাজিন আহমেদ, তিনি লিখেছেন যে ভূত এফএম এর ঘটনাগুলো ক্রমেই জমে উঠছে, আগে একা শুনতাম বাট এখন কাউকে না কাউকে সাথে নিয়ে শুনতে হয়। গুড লাক, থ্যাংক ইউ সো মাচ। আসলে ধন্যবাদ দেওয়ার ভাষা নেই আমাদের যারা এত কষ্ট করে এত রাত্রে শুনছেন, সবাইকেই আসলে ধন্যবাদ। আমাদেরকে আরাফাত ঢাকা থেকে এস এম এস করেছেন এবং তিনি বলছেন রিড মাই এস এম এস, বাট আপনার এস এম এস এখানেই শেষ। তন্ময় আমাদের এস এম এস করেছেন টঙ্গী থেকে, লিখেছেন ভূত এফএম আজকে খুব ইন্টারেস্টিং লাগছে, থ্যাংক ইউ আমাদের গেস্টদেরকে যে যারা ভালো ভালো ঘটনা আপনাদের জন্য নিয়ে এসেছেন, এবং যারা এখনো অপেক্ষা করছেন বলবেন কি বলবেন না এরকম দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আছেন তাদেরকে বলবো যে না, একদমই দ্বিধা দ্বন্দ্বের কোনো কিছু নেই, আপনার ঘটনাটা লিখে আমাদের কাছে পাঠিয়ে দিন এবং আপনার ঘটনাটি যদি সিলেক্টেড হয় ডেফিনেটলি আমরা আপনাকে কল করব এবং আপনি থাকবেন আমাদের সাথে আগামী শোতে। আল শাহরিয়ার সজীব আমাদের এস এম এস করেছেন বরিশাল থেকে, আমাদেরকে এস এম এস করেছেন আজমুল নাজু ফ্রম নড়াইল থেকে, এছাড়াও আনিকা আমাদের এস এম এস করেছেন তিনি ভূত এফএম শুনছেন, মিল্টন আমাদের এস এম এস করেছেন, উচ্ছ্বাস ঢাকা থেকে এস এম এস করেছেন অনেকদিন পর ভূত এফএম শুনছেন, মাহফুজ এস এম এস করেছেন মাহির, এস এম এস করেছেন পাপ্পু, তারপরে কল্লাকাটা ভূত রুমি, ওকে, রাজন সিলেট থেকে এস এম এস করেছেন রাহি, এস এম এস করেছেন গোলাপ চট্টগ্রাম থেকে, বিমল, এছাড়াও কামরুল সহ আরো অনেকের এস এম এস দেখতে পাচ্ছি, আরো এস এম এস আসবে এবং এস এম এস পড়ব। তার আগে আমরা আরো একটা ঘটনায় চলে যাই, আমাদের সাথে আরো একজন নতুন জয়েন করেছেন তার কাছ থেকে আমরা কিছু ঘটনা শুনব। কি নাম আপনার?
হ্যালো এভরিওয়ান, আমার নাম জুবায়ের।
জুবায়ের, জুবায়ের কি করছেন আপনি?
চিটাগং ইউনিভার্সিটি এলএলবি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট।
ওকে, সো চিটাগং এর একজন পেছি, সো চিটাগং এর যারা আমাদেরকে শুনছেন ডেফিনেটলি তাদের কাছ থেকে এক্সপেক্ট করব যে আপনারা যদি কোনো এই ধরনের প্রশ্ন থাকে বা আপনারা যদি এই ঘটনা আপনাদের যদি এরকম জীবনে ঘটনা ঘটে থাকে তাহলে ডেফিনেটলি মানে এই ঘটনার সাথে যদি আপনারাও পরিচিত হয়ে থাকেন তাহলে ডেফিনেটলি আমাদেরকে এস এম এস করে জানাবেন। সো শুনি আমরা।
আসলে বেসিক্যালি আমার ঘটনাটা স্টার্ট হয়েছে ক্লাস এইটে। ছোটকাল থেকে আমার ফ্যামিলিতে আমাকে যেটা দেখানো হয়েছে যে অন্যান্য ফ্যামিলিতে যেটা হয় ছোট বাচ্চাদের ঘুম পাড়ানোর সময় ভূতের ভয় দেখায় ঘুম পাড়ানো হয়, বাট আমাকে যেটা করা হয়েছে সেটা ছোটবেলা থেকে বলা হয়েছে যে দেয়ার ইজ নাথিং লাইক ঘোস্ট। তো আমি কখনোই সত্যি করে অর্থে ভূতের ভয় পাইনি। আমি যখন ক্লাস এইটে পড়ি, মোটামুটি এইটের মাঝামাঝি, সে সময় হঠাৎ করে আমি তখন রুমে একাই ঘুমাতাম, তো একটা সময় ফিল করলাম কি যে আমার সাথে বোধহয় কেউ একজন থাকে
আপনার সাথে।
হ্যাঁ, হঠাৎ করে আসে, হঠাৎ করে চলে যায়, বা মনে করেন যে পিছনে বাতাস বা এই ধরনের কিছুই না, আমি সিম্পলি একটা প্রেজেন্স অনুভব করি।
ওকে,
যে হয়তো আমার পিছনে কেউ একজন দাঁড়িয়ে আছে বা আমি পিছনে শুয়েছি, আমার পাশে সে শুয়ে আছে,
আচ্ছা
এরকম কিছু একটা। তো প্রথম প্রথম আমি এটাকে কখনো গা করিনি, খেয়ালই করিনি এসব ব্যাপারে। আমি যখন ক্লাস নাইনে উঠি, একদিন আমি কোচিং থেকে বাসায় ফেরার পরে ফ্রেশ হয়ে আয়নার সামনে যে দাঁড়িয়েছি, তো আমি হঠাৎ করে যেটা দেখলাম যে আমার মনে হলো যে আমার পিছনে আবার সেরকম একটা প্রেজেন্স কিছু একটা, আর পরের মুহূর্তে যেটা হলো আমি দেখলাম আয়নায় আমার পাশে একটা ছোট বাচ্চা।
ছবি দেখতে পাচ্ছেন আয়নায়? আয়নায় ছায়াটা দেখতে পাচ্ছেন।
আয়নায় আমার পাশে একটা বাচ্চা, অ্যারাউন্ড 4 or 5 years old একটা বাচ্চা, সে আমার পাশে দাঁড়িয়ে আয়নার মতোতে আমার দিকে তাকিয়ে আছে।
আচ্ছা,
আমি এটা দেখে বেশ ভয় পেয়ে গেলাম, আর আমি সাথে সাথে আমার পিছনে ঘুরে তাকালাম, দেখলাম যে পিছনে আমার পাশে যে থাকার কথা ছিল সেখানটা পুরোটাই ফাঁকা, সেখানে কেউ নেই। তো আমি সেটা তখন কাউকে সেটা বলিনি বাসাতে, কারণ যেহেতু ছোটকাল থেকে যেটা করা হয়েছে আমাদেরকে শেখানো হয়েছে দেয়ার ইজ নাথিং লাইক ঘোস্ট, আমি যদি এখন আমার ভাইকে বা আমার বোনকে যে বলি বা আমার বাবাকে বলি, সবাই তারা দুষ্টামি ভাবে ভাববে কিংবা মনে করবে যে আমি দুষ্টামি করছি এরকম। সো আমি চেপে গিয়েছি, বাট আমি ভয় পেয়েছিলাম।
ডেফিনেটলি ভয় পাওয়ার মতো একটা ঘটনা।
এটার পর থেকে যেটা হলো,
যখন দেখেছিলেন এটা কি মানে সময়টা কিরকম হবে বলেন তো?
এটা আমি কোচিং থেকে এসেছি, তখন আমি বিকালের থেকে কোচিং করতাম, বাসায় আসতে আসতে সন্ধ্যা পেরিয়ে যেত, ফ্রেন্ডের সাথে কিছুক্ষণ আড্ডা মেরে তারপর বাসায় আসতাম।
মানে এই সমস্ত ঘটনা, আর একটা জিনিস জানা গেল যে এই সমস্ত ঘটনা দেখার জন্য আসলে খুব গভীর রাতের প্রয়োজন নেই,
না
যেকোনো সময়
কখনোই গভীর রাতের কথা বলবো না, এটা গভীর রাতে হয়নি আসলে, এটা সন্ধ্যার একটু পরপরই।
আচ্ছা,
তো তারপর যেটা হলো যে এই ঘটনার পর থেকে আমি আমার সাথে প্রেজেন্সটা আরো বেশি করে অনুভব করা শুরু করলাম। এটা কন্টিনিউয়াসলি আমি প্রায় এরকম প্রেজেন্স ফিল করতাম, এবং আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে যখন পড়ি, আমি একদিন রাতের বেলা প্রায় 11:30টার দিকে আমি বাসায় ফিরছিলাম আমার মামার বাসা থেকে। তো একই এলাকাতে বাসা হওয়ার সুবাদে যে উনি থাকতো, আমি এখানে বলে রাখি, আমি যখন কাফলে থাকতাম, তো আমার মামার বাসা ছিল দক্ষিণ কাফুল, আমার বাসা উত্তর কাফুল। তো আমি রাতের বেলা প্রায় 11:30টার দিকে বসে ফিরছি, আমাদের গলির মোড়ে একটা বিল্ডিং তখন হচ্ছে কনস্ট্রাকশনের কাজ চলছিল, সেখানে একটা ছেলে বসে আছে সে সময়। তো দেখা যায় যে রাতের বেলা ওই টাইমটাতে যারা চৌকিদার তারা ছাড়া সাধারণত কেউ থাকে না। তো তারপর ছেলেটা বসে আছে, আমি খেয়াল করিনি, যাই হোক আমি তাকে হেঁটে পাস করে সামনে এগিয়ে যাচ্ছি, হঠাৎ করে পিছনে পায়ের শব্দ পেলাম। আমি ঘুরে তাকালাম আর দেখলাম যে ছেলেটা উঠে আমার পিছু পিছু হেঁটে আসতেছে।
আচ্ছা,
যাই হোক ভাবলাম যে সামট লোকাল কয়েকজন তো হবেই, সে হয়তো বাসায় ফিরছে। আমি আর খেয়াল করিনি, আমি হাঁটছি, কিছুক্ষণ পরে হঠাৎ করে আমার কাঁধে হাত দিল।
আচ্ছা,
কাঁধে হাত দিয়ে আমি বলে রাখি ছেলেটা যুবক বয়সী হবে, কাঁধে তো অত্যন্ত ম্যাচিউর ভয়েস, অত্যন্ত ভরাট ভয়েস, সে আমাকে বলছে ভাই ভাই বলে সে আমার কাঁধে হাতটা রেখেছে।
আচ্ছা,
তো আমি তার দিকে তাকালাম, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, বাট সেই বাচ্চাটা
যাকে আপনি আয়নায় দেখেছিলেন,
যাকে আমি আয়নায় দেখেছিলাম আমার পিছনে, সেই বাচ্চাটা সেখানে, সেই যুবক বয়সী ছেলে কোনো অস্তিত্ব ছিল না, সেই বাচ্চাটা ছিল।
ওকে,
এটা দেখার পরে আমি একটা দৌড় দেই, এবং আমি এক দৌড়ে আমার বাসার গেটের কাছে না আসা পর্যন্ত আমার দৌড় আমি থামাইনি, এটুকু বলতে পারি। আমি সেদিন অসম্ভব ভয় পাই। এটার পরে যেটা হয় যে বেশ কয়েকটা দিন এই প্রেজেন্সটা বন্ধ ছিল।
আচ্ছা,
আমি তারপরে ফিল করতাম না। যখন আমার ইন্টার পরীক্ষা শেষ হওয়ার পরে আমি যখন চিটাগং ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেই, আমি ওখানে শিফট করার পরে, আপনারা যারা চিটাগং এ কখনো গিয়েছেন ভার্সিটিতে, তারা দেখবেন যে শহর থেকে বেশ খানিকটা দূরে আমাদের ভার্সিটিটা, আর আমরা আসা যাওয়া করি ট্রেনে করে, যেটাকে শাটল ট্রেন বলে। এটা সারাদিনেই নির্দিষ্ট সময় পরপর শহর থেকে ছেড়ে আসে, আর ক্যাম্পাস থেকে ছেড়ে আবার শহরে যায়। তো একদম লাস্ট যে ট্রেনটা যেটা ক্যাম্পাস থেকে শহরে ফেরে, সেটা 9টার পরে ফেরে, এবং সেটা খুব ফাস্ট যায়। আর আমাদের ক্যাম্পাসটা একদম টোটালি শহরের বাইরে, আশেপাশের পুরো এলাকাটাই নির্জন, একটা গ্রামের মধ্যে সম্পূর্ণ আলাদাভাবে ভার্সিটিটা করা হয়েছে। আর রাতের বেলার এই ট্রেনটা দেখা যায় কি যে যাত্রী খুব কম থাকে শহরে আসার জন্য, সো সবাই মিলে একটা বগিতেই উঠে, আর এমন একটা বগিতে ওঠার চেষ্টা করে যেখানে আলো থাকে। আমাদের ট্রেনে সব বগিতে আলো নেই, আর সবাই মিলে একসাথে থাকার কারণ হচ্ছে যে ছিনতাই বা এই ধরনের সমস্যা তো হতেই পারে, যেহেতু গ্রাম এলাকা। আর এই ট্রেনটা খুব ফাস্ট আসে, আর রেল ট্র্যাকের আশেপাশে প্রচুর ধান ক্ষেত, আর পুরোটাই ফাঁকা। আপনি যদি তাকান বাইরে, তাকালে দেখবেন যে বিশাল জায়গা পুরোটাই ফাঁকা, মাঝখান থেকে জাস্ট রেল ট্র্যাকটা চলে গেছে আর কিছু না। আমি একদিন শহরে আসছি রাতের বেলা ট্রেনে, এটার আই উইটনেস আমার সাথে আছে, ওনার নাম অভিজিৎ চক্রবর্তী, উনি চিটাগাং ইউনিভার্সিটির ছাত্র, থার্ড ইয়ারের ছাত্র। তো আমি জানালার পাশে বসেছি, জানালার জাস্ট কাঁচটা নামানো, কাঠের যে শাটারটা থাকে সেটা নামানো না।
আচ্ছা,
তো ট্রেনটা চলছে, হঠাৎ করে আমি কথা বলছিলাম আর কি, আমি একটা পাশের সিটে বসেছি আর ওই পাশের সিটে অন্য রোয়ের সিটে বসেছে আমার সেই বড় ভাই, ওনার নাম অভি, আমি আগে বলেছি। তো কথাবার্তা বলছি ওনার দিকে, তাকে কথাবার্তা বলছি, ফাঁকা হয়ে বসেছি একজন, বলা যায় লোকজন খুব কম, ফাঁকা ফাঁকা হয়ে বসা। তো আমি জাস্ট কিছুক্ষণ পরে কোন একটা কারণে, এমনিতে মানুষের চোখ তো পড়ে, আমি জানালা দিয়ে বাইরে তাকালাম, টু মাই হরর আমি দেখলাম যে সেই বাচ্চা ছেলেটার মুখ
জানালার কাছে,
জানালাটার কাছে। আপনি যদি কখনো নাক লাগিয়ে কাছে বা দরজার কাছে যদি নাক লাগিয়ে দাঁড়ান, দেখবেন আপনার নাকটা একটু ডেবে যাবে, অর্থাৎ আমাদের শরীরে ইম্প্যাক্ট পড়ে। বাচ্চাটা বাইরে থেকে জানালার কাছে তার নাকটা ঠেকিয়ে আমার দিকে তাকিয়ে আছে। প্রায় 15-20 সেকেন্ডের মতন বাচ্চাটা আমার দিকে তাকিয়ে থাকলো। আমি পুরোটা সময় আমি চোখ সরাতে পারিনি। আপনি যদি খেয়াল করেন, আপনি দেখবেন আমার গায়ের লোম অলরেডি
হয়ে গেছে।
ব্যাপারটা হচ্ছে যে সেই 15-20 সেকেন্ড আমি যাই না, আমার পর থেকে ইতিমধ্যে একটা টর্চার গিয়েছে যে আমি চোখটা সরাতে পারছি না। কোন একটা আমার মনে হচ্ছিল যে সে আমাকে সিম্পলি হিপনোটাইজ করে ফেলেছে। আমি 15-20 সেকেন্ড দেখলাম এবং আমি পরবর্তীতে
15-20 সেকেন্ড কিন্তু অনেকটা সময়,
অনেকটা সময়। এবং সত্য কথা, আমি তার দিক থেকে 1 সেকেন্ডের জন্য চোখ ফেরাতে পারিনি। আমি চেষ্টা করেছি, আমার মনে হচ্ছিল যে আমার মাথা বোধ হয় কেউ চেপে ধরে তার দিকে তাকিয়ে রেখেছে, আমাদেরকে এরকম একটা মনে হচ্ছিল। আমি সাথে সাথে 15-20 সেকেন্ড পর হঠাৎ করে ফেসটা যখন নাই হয়ে গেল, আমি খুব দ্রুততার সাথে উঠে অভিভাবকের পাশে যে বসলাম আর বললাম যে ভাই তুমি কি কিছু দেখছো। ও আমাকে বললো যে আমি তো কিছু দেখি নাই, আর তোকে এরকম পেইন লাগছে কেন? আমি তখন ওকে যখন বললাম, ও বললো যেটা তো হ্যালুসিনেশন। এখন আপনারাই আমাকে বলেন যে একটা হ্যালুসিনেশন 15-20 সেকেন্ড ধরে চলবে আর আমি সেই ক্লাস 9 থেকে একই হ্যালুসিনেশন বারবার হয়ে যাচ্ছে,
একই
রকমের চেহারা দেখছি এবং বিভিন্ন ভাবে, কখনো গভীর রাতে, কখনো সন্ধ্যার সময়, কখনো রাতে বেলা 9:30, কখনো কাঁধে হাত রাখতেছে, কখনো জানালায় এসে মুখ লাগাচ্ছে। এটা একেবারেই বাস্তব এবং আমার সাথে এটা কেন হচ্ছে আমি জানি না। আমি বাচ্চাটাকে কখনো কোনোদিন দেখিনি, এরকম ফেস আমি কখনোই দেখিনি। জাস্ট সে হঠাৎ হঠাৎ করে ইন্টারভ্যাল নিয়ে আমার কাছে আসে, আমি তাকে দেখি, সে চলে যায়, এবং যেটা ব্যাপার সে ধীরে ধীরে আমার কাছে আসতেছে।
মানে প্রথমবার যখন দেখেছিলেন তখন বেশ একটু দূরে ছিল,
তখন বেশ দূরে ছিল, আয়নার অনেক পিছনে ছিল। তারপরে সে আমার কাঁধে হাত রেখেছে, তারপর সে আমার সাথে অনেক সময় ছিল, অনেকক্ষণ ধরে সে কাছে নাকটা কি আমার দিকে তাকিয়ে থেকেছে। আমি জানি না পরে বস আমি তাকে কিভাবে দেখব।
আপনি এই জিনিসটা কোনোদিন এরকম যারা বোঝে এগুলো ব্যাপার নিয়ে কোনোদিন সেটা যেই হোক না কেন কারোর সাথে আলোচনা করেন নাই বা কারো হেল্প নেন নাই আপনি
এটা ব্যাপারে? আমি আমার সত্যিকার অর্থে বলতে কি, দেখেন আমি ফার্স্ট অফ অল আমি ভূত বিশ্বাস করি না, আমি একেবারেই বিশ্বাস করি না। আমাকে ছোটবেলা থেকে এটা শেখানো হয়েছে, দ্যাট ইজ নাথিং লাইক ঘোস্ট। তারপরেও আমি এটা শেয়ার করেছি আমার বড় ভাইয়ের সাথে শেয়ার করেছি। সে আজকে একটু আগে আপনাদের একটা কাহিনী বলেছি ইমতিয়াজ, সে আমাকে যেটা বলেছে এবং আপনারা দেখেছেন যে তার সাথেও কিন্তু এরকম হয়েছে, বাট আমার মতন ডিরেক্টলি হয়তো হয়নি। তো সে আমাকে যেটা বলেছে যে আমাদের দেশের বাড়ি খুলনা, বলেছে যে নেক্সট টাইম যদি আমরা কখনো যাই, সেখানে এখনো এমন কিছু কিছু পার্সোনালিটি আছে যারা এসব ব্যাপারে ডিল করে, তারা আমার সাথে হয়তো তাদের সাথে কথাবার্তা বলবে। আমি আমার মাকে বলেছি, আমার মামা বলেছে যে অবশ্যই আমরা এটা দেখব, হয়তো সামনে যাওয়া হবে, দেখবো, চেষ্টা করব।
সো এরকম ঘটনা তো থাকতেই পারে, এবং আমি সবচেয়ে বেশি অবাক হলাম যে আপনি এসেছেন, আপনি খুলনার ছেলে এবং আপনি পড়ছেন চিটাগং ইউনিভার্সিটিতে। অন্যদিকে অভিক যেরকম ঢাকার, এবং তার যে ঘটনাটা সেই ঘটনাটা মোটামুটি সিমিলার, যে কাছের এপাশ থেকে দেখা, মানে কিছুটা সিমিলারিটি আছে, এটা এটাও খুব একটা অদ্ভুত ব্যাপার। এনিওয়েজ আমি কিছু এস এম এস পড়ে ফেলি। শামীম আহমেদ আমাদের এস এম এস করেছেন, তার প্রথম এস এম এস, এবং তিনি এস এম এস টি পড়তে অনুরোধ করেছেন আমাকে। রানা এস এম এস করেছেন এবং তিনি বলছেন যে আমার ভয় লাগছে। আমাকে মুন্না এস এম এস করেছেন হাটহাজারি থেকে, তিনি বলছেন যে হি ইজ রাইট অ্যাবাউট চট্টগ্রাম ইউনিভার্সিটি আর কি। আচ্ছা, মানে যে সমস্ত ইনফরমেশন দিয়েছেন আর কি সেগুলো ঠিক আছে এটা বলছেন আর কি। তানিয়া কবির আমাদের এস এম এস করেছেন, এছাড়া আমাদেরকে এস এম এস করেছেন আয়ুব লিটন ধর, এস এম এস করেছেন চিটাগং থেকে, এবং তিনি বলছেন যে ইয়েস আই নো সামথিং ইজ হিয়ার। পান্না কাকন জয় রাজশাহী থেকে এস এম এস করেছেন আমাদেরকে, এছাড়াও দেখতে পাচ্ছি আমাদেরকে ঝুমা এস এম এস করেছেন সার্কিট হাউস রোড থেকে, এছাড়াও শিমুল মিরপুর 1 থেকে আমাদের এস এম এস করেছেন, এছাড়া আমাদেরকে আশিক এস এম এস করেছেন, নতুন আমাদের সাথে জয়েন করেছেন শাহিন সোনিয়া, থ্যাংকস জানিয়েছেন অনেক ভূত এফ এম ফ্যামিলিকে, ইউ আর মোস্ট ওয়েলকাম। আমাদের আমাদেরকে অনন্য এসএমএস করেছেন টঙ্গী থেকে। সো আমাদের কাছে অনেক এসএমএস, অনেক কিছু আছে এই মুহূর্তে, আমরা একে একে সেগুলো পড়ে ফেলবো এবং আরো অনেক ঘটনা রয়েছে, সেই ঘটনাগুলো আপনাদেরকে শোনাবো আশা করছি। সো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে ছোট্ট একটা ব্রেক নিতে হবে এবং এই ব্রেকের পরে আমরা আবারও ফিরে আসবো আপনাদের কাছে। সেই পর্যন্ত কোথাও যাবেন না, রেডিও ফুর্তির সঙ্গেই থাকুন এবং ভূত এফএম শুনতে থাকুন। আর সেই সাথে জানিয়ে দিই যে আমাদেরকে এসএমএস করার নিয়মটি হচ্ছে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আর যারা ইমেল করতে চান তারা ভূত এফএম @radiofurti.fm এ ইমেল পাঠিয়ে দেবেন। একটা চমৎকার গান শুনে ফিরে আসছে একটু পরে। সো স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Smoke on the Water by Deep Purple. চলছে ভূত এফএম, ঘড়িতে সময় 1:03। আমরা একটার পর একটা ঘটনা শুনছি এবং আমাদের মাঝখানে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন ভৌতিস্ট। আপনারা যারা একটু আগে আমাকে এসএমএস করে একজন জিব্রান ভাইয়ের খবর নিচ্ছিলেন, তো আমি বলবো যে এখন জিব্রান ভাই নাই কিন্তু সাকিব ভাই এবং সুমন ভাই আমাদের মাঝখানে এসছেন।
হ্যালো এভরিওয়ান, আমি সুমন।
সাকিব ভালো,
ওটা সাকিব ছিল আর জিব্রানকে দিচ্ছি। দেশে ছিলাম না আমি, সাকিব অনেক বিজি ছিল কাজ নিয়ে আর জিব্রান তো সবসময় বিজি থাকে, তারপর আমরা টাইম বের করি। বাট এবার আজকে এতদিন পর আসার পিছনে আরেকটা কারণ হচ্ছে যে যেটা বললাম দেশে ছিলাম না, তাছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে যে লাস্ট 96 আওয়ার্স কোন রকম ঘুম টুম ছাড়া অর্থেনের অসমাপ্ত 2 অ্যালবামের কাজ করছি আর কি। আমরা মানে অ্যাকচুয়ালি আমরা 96 আওয়ার্স ফুল অ্যালবামটা করছি। সো অসমাপ্ত 2 ইজ ডান এবং এটা খুব শীঘ্রই এই এক মাসের মধ্যে ডেফিনেটলি মোস্টলি সামনে মাসের এন্ডেই সিডিতে পাওয়া যাবে। আর সামনে মোবাইল ফোন কোম্পানির সাথে আসতেছে ফর লিসেনিং পারপাস। এনিওয়েজ এই জন্য অনেক বিজি ছিলাম, এখন আবার ফ্রি। সো এই সপ্তাহে আমরা আছি, নেক্সট উইকও হোপফুলি আমি দেশে থাকতে আসবো। এই হচ্ছে অবস্থা। ওকে
সাকিব ভাই, আমি আসলে এই কারণে লিফট ছিল না, লিফট থাকলে আমি আসবো।
ওকে ওকে, আমি যেদিন যেদিন থাকবে আমি একদম মানে জানিয়ে দেবো আগে থেকে, বাট আমাদের দরকার আসলে মানে থাকলে একসাথে, আসলে লিফট দরকার এবং লিফট দরকার হচ্ছে এই জন্যই যে আপনারা আসবেন।
হ্যাঁ, জীবনও আসতেছে, ও খুব ব্যস্ত একটা দাওয়াতে।
আচ্ছা,
এরপরে ঘটনাটা ঘটলো আমার মেজ ফুপির সাথে। তো এই ঘটনাটা মোটামুটি 28-30 বছর আগে, যখন ওনার বয়স 8-9 বছর ছিল। তো সেই সময় আর কি ঢাকা শহরে, এমনকি ওই সময় পুরো দেশ জুড়ে ফুটবল খেলা নিয়ে বেশ মানে উন্মাদনা আবাহনী মোহামেডান, তখন একটা নতুন টিম উঠে আসতো ব্রাদার্স, ওটা হচ্ছে গোপীবাগের লোকাল টিম। তো সবারই খুবই মানে ফেভারিট একটা টিম। তো যেদিন যেদিন ব্রাদার্স এর খেলা থাকতো, তো এই ব্রাদার্স ইউনিয়ন যেদিন যেদিন জিতে মাঠ থেকে আসতো, সেদিন উপর থেকে সবাই কি ফুলের পাপড়ি টাপড়ি মারতো, আর যেদিন যেদিন হেরে আসতো সেদিন আর কি বাচ্চারা মজা করে পানি টানি মারত আর কি। তো ওই সময় আমার যে মেজ ফুপি, উনি আমার 3 ফুপির মধ্যে সবচেয়ে চঞ্চল ছিলেন। তো উনি আর কি এখনো প্লেয়াররা এসে পৌঁছায় নাই, কিন্তু তিনি বালতি মগে পানি নিয়ে রেডি আর কি দোতলার বারান্দা থেকে। তো উনি অনেকক্ষণ কাউকে না দেখে হতাশ হয়ে শেষ পর্যন্ত দেখলেন যে একটা বৃদ্ধ ফকির, যার গায়ে একটা পাঞ্জাবি সাদা রঙের, কিন্তু মানে ছিঁড়া একটা মানে ময়লা সাদা পাঞ্জাবি।
আচ্ছা।
পরে সে আস্তে আস্তে লাঠি ভর দিয়ে হেঁটে হেঁটে আসছে, তখন কি খেয়ালে জানি না উনি উনি বালতি থেকে মগ দিয়ে পানি নিয়ে এক মগ পানি ওনার পাঞ্জাবির উপর দিয়ে ঢেলে দিলেন।
আচ্ছা।
এবং ফকিরটা স্বভাবতেই খুবই এটাতে রাগ করলো এবং সে লাঠিটা উঠিয়ে উঠিয়ে মেজফুপিকে অভিশাপ দিতে থাকলো। তো মানে মেজফুপিও কম যায় না, সে আর কি বারান্দা থেকে কাঁচকলা দেখাতে থাকলো যে আমাকে তো ধরতে পারবো না, আমি অনেক উপরে আছি। তো তারপরে মানে ফকিরটা থামলো না, ফকিরটা অভিশাপ দিতেই থাকলো এবং তখন সে এক পর্যায়ে বাড়ির কম্পাউন্ডে আসলো এবং তখন আসলে মাটির কোনো এখনকার মতো রাস্তা হয় নাই। তখন তো আমাদের এখানে একটা পেয়ারা গাছ ছিল যেটা পরে আর কি কেটে ফেলা হয়। তো সেই পেয়ারা গাছের নিচে সে তার হাতে যে লাঠিটা ছিল সেটাতে কি জানি আঁকাআঁকি করলো এবং সে সমানে অভিশাপ দিতে থাকলো। পরে অন্য ফুপিরা দাদিরা এসে আমার মেজ ফুপিকে সরাই নিয়ে গেলো। সে শেষ পর্যন্ত মজা করে যাচ্ছিল আর কি ফকিরের সাথে। তারপরে তাকে বোঝানো হলো এটা করা উচিত হয়নি। তো তারপরে ওই দিন রাতের ঘটনা, আমার ফুপিরা তিন বোন শুধু সে ছাদে তিনতলার ছাদে চিলকোঠা টাইপের একটা ঘর আছে, ওখানে শুধু বাবা শুধু হচ্ছে অন্য একটা ঘরে পাশের ঘরে। তো রাত দুইটা আড়াইটার দিকে ফুপির চিৎকারে সবার মানে ঘুম ভাঙলো এবং ওই সময় গোপীবাগের একান্নবর্তী পরিবার ছিল, তো সবাই আর কি একসাথেই থাকতো। তো সবাই মানে ছুটে গিয়ে তিনতলায় গিয়ে দেখতে পেলো যে মানে ফুপির চিৎকার করে পা ধরে কাঁদছে এবং এবং তার পায়ের মধ্যে এক মানে পা থেকে রক্ত পড়ছে এবং সে বলতেছে ব্যথা ব্যথা এই ধরনের। তো তারপরে যেটা তখন লাইট টাইট জ্বালে ভালোভাবে এসে দেখা গেল যে তার পা থেকে রক্ত পড়ছে এবং পায়ে একটা অদ্ভুত একটা নকশা আঁকা, যে দেখে মনে হচ্ছে যে কেউ যেন অনেক সময় নিয়ে ব্লেড দিয়ে চিরে চিরে নকশাটা গেছে এবং বেশ মানে গভীর একটা মানে ক্ষত।
আচ্ছা।
যে তো তারপরে এবং এখান থেকে মানে এক নাগারে রক্ত পড়েই যাচ্ছে। তারপরে সে আমার ফুপির তো বাচ্চা মানুষ নয়, 8-9 বছর, তখন সে মানে ব্যথা ব্যথা বলে চিৎকার করছে। তো তারপরে এখন অনেকে এসে মানে বিশ্বাস করলো না, অনেকে ভাবলো এটা, এবং অন্য যে দুই ফুপি তার সাথে শুয়েছিল তারা কিন্তু কিছুই দেখেনি, কিছু কেউ এসে কিছু করছে এটাও দেখেনি। সে মানে এই ঘটনাটা হঠাৎ করেই হলো। তারপরে এখন কেউ কেউ বললো যে ও হয়তো নিজে নিজে জিনিসটা করছে, কিন্তু এটা আসলে হয় না। একটা মানুষ নিজেকে এইভাবে সে যদি মানে মেন্টালি ইমব্যালেন্স না হইলে, কেউ নিজেকে এইভাবে কষ্ট দিয়ে একটা মানে সবার মানে সেন্টার অফ অ্যাট্রাকশন হইতে আসলে চায় না। তো তারপরে এখন শেষ পর্যন্ত পরের দিন সকালে যে ইন্টারেস্টিং এবং মানে ভয়ের যেটা দেখা গেল সেটা হচ্ছে সেই পেয়ারা গাছের নিচে গিয়ে দেখা গেল যে ঠিক হুবহু ওই নকশাটাই আঁকা যেটা ফকির তাকে অভিশাপ দিতে দিতে মাটির মধ্যে তার মানে লাঠি দিয়ে এঁকে দিয়ে গেছিল, সেই নকশাটাই
জিনিসটাই
পায়। সেম জিনিসটা আমার দাদু দেখেছে।
আচ্ছা।
তারপরে বাবাও দেখেছে।
তো আমরা খুব দ্রুত কিছু SMS পড়ে ফেলতে চাই এবং SMS এর মধ্যে আমি দেখতে পাচ্ছি গ্রিম ক্যান্টনমেন্ট থেকে সুমন ভাইকে কোয়েশ্চেন করেছেন যে ভৌতিস্টের খবর জানতে চেয়েছেন, সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছে এটা। ভৌতিস্টের কি খবর, মানে আপডেট?
ভৌতিস্ট ভালো আছে মাশাল্লাহ, কোনো সমস্যা নেই, আজকেও দেখা হয়েছিল, ভালোই আছে আর কি, কোনো প্রবলেম নেই।
ওকে, আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি প্রিয়া ধান।
ভৌতিস্ট অ্যাকচুয়ালি অনেক ভালো অবস্থা। সুমন ভাই মাঝখানে শরীর খারাপ ছিল, অনেকদিন দেশে বাইরে ছিল, আমারও প্রবলেম ছিল, ওই জন্য কাজ থেমে ছিল, বাট কাজ শুরু হয়ে গেছে এবং পোস্ট প্রোডাকশনের কাজ শুরু হয়ে গেছে, নিজেই কাজ শুরু হয়ে গেছে, ভয়েস ডাবিং এর কাজ শুরু হয়ে গেছে।
আমি খালি একটা জিনিস জানতে চাই যেটা হচ্ছে মিসিং একটা কিছু জিনিস,
ওটা এখনো যেটা হয়েছে যে আমাদের কিছু জিনিস আমরা রিকভার করতে পারছি, যেটার কারণে কাজটা এগোচ্ছি, কিছু জিনিস আমাদের আবার শুট করতে হবে, বাট দোজ আর থিংস পার্টেনিং ইনভেস্টিগেশন, ওটা খালি কনসার্ন করে আমাদের তিনজনকে।
আচ্ছা।
ওটা ঝামেলা নেই, ইনভেস্টিগেশন কিছু লিঙ্ক শুট টিংস যেগুলো একটু হারিয়ে গেছে, ওইগুলো এই ধরো হেডকোয়ার্টারে বসে কথা বলছি, সেই কারণে প্রবলেম নাটকের পার্ট গুলো উই গট ইট অল ব্যাক, ওটা দ্যাট উড বিন এ রিয়েল প্রবলেম, সব অ্যাক্টরদেরকে ডেকে আবার শুট করা। সো অনেক ভালো কাজ হচ্ছে মাশাল্লাহ, সো আই থিঙ্ক এবার জানুয়ারি ডেডলাইনটা উই ক্যান স্টিক টু ইট।
আচ্ছা, এখানে মিউজিকের পার্টটা কিভাবে করছেন? মিউজিক সবাই তো মিউজিশিয়ান,
মিউজিক আমরা দিয়েছি আমার ক্রিপ্টিফাইড গিটার হিসেবে ফারহান, হি ইজ ডুইং ইট, আর রাফা রাইট নাও ইজ বিজি উইথ অর্থেন অ্যালবাম।
আচ্ছা।
সো অর্থেন অ্যালবামের কাজ শেষ হলে প্রবলি রাফাকে আমরা ইনভলভ করবো।
আচ্ছা।
সো আমার প্ল্যান হচ্ছে, মানে আমাদের প্ল্যান হচ্ছে এই দুজনকে দিয়ে যতটুকু করা যায়।
ওকে, সো মিউজিকটা অনেকটা ইম্পর্টেন্ট, একদম ভয়াবহ ইম্পর্টেন্ট একটা ব্যাপার। সো এই হচ্ছে ঘটনা যারা শুনতে চেয়েছিলেন। আর এছাড়াও মিলন আমাদের যশোর থেকে এস এম এস করেছেন আমাদেরকে, এস এম এস করেছেন বাবলু, এবং এছাড়াও আবদুল্লাহ আজকের ঘটনাগুলো ইন্টারেস্টিং লাগছে তার কাছে, আমাদেরকে এস এম এস করেছেন শিশির, এবং ভূতের গল্পগুলো শোনানোর জন্য ধন্যবাদ দিয়েছেন তিনি। নারিন্দা থেকে ইনাম আমাদের এস এম এস করেছেন, প্লিজ এস এম এস টি পড়েন। মহসিন নেহাল আমাদের এস এম এস করেছেন, ভালো লাগছে জানিয়েছেন। টুটুল আমাদের এস এম এস করেছেন রাজশাহী কোর্ট থেকে, বলেছেন যে প্লিজ আমাদের এস এম এস টি পড়ুন, পড়ে ফেললাম। পৃথু আমাদের এস এম এস করেছেন, রিমু এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে মুরাদ ফ্রম বিজয়খালী, এবং আমাদেরকে মেঘলা এস এম এস করেছেন, মেঘলা কামাল আজকে তার খুব ভালো লাগছে। রেজা আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন আরো একজন, নাম লেখেননি কিন্তু ভূতের ঘটনা শোনানোর জন্য তিনি ধন্যবাদ দিয়েছেন। আমাদের সাথে আরো একজন আছেন, তার সাথে আমরা একটু কথা বলে নিব এর মাঝখানে। এবং আচ্ছা, আমরা চেয়ারটা চেঞ্জ করে ফেলি, সবচেয়ে ভালো হবে যে চেয়ারটা চেঞ্জ করে ফেললে। সো তার কাছ থেকে কিছু ঘটনা আমরা এই মুহূর্তে শুনতে চাই। এর মধ্যে আবার জীবন ভাই চলে এসছেন। জীবন ভাই তো আসলে ছিলেন না, আমরা আওয়াজ পেয়েছিলাম যদিও।
Oh, sorry, it's me. Okay. Hello, everybody. Peace be upon you. Sorry, no, I'm going to talk to you.
Okay, no problem.
I'm going to talk to you.
I'm going to talk to you. তো ঢাকার দিকে আমার বাসা থেকে রওনা হচ্ছিলাম, তো তখন রাস্তাঘাট রোড টোটালি নীরব ছিল, সেখানে তেমন কোনো লাইটের আলো ছিল না। তো আমরা দেখতে চাই পরে সামনে একটা আমাদের গাড়ির বৃদ্ধ লোক আর কি হাঁটছিল, তখন আমরা গাড়ি যখন থামাই ব্রেক করি তখন বৃদ্ধ লোকের সাথে আমাদের গাড়ি ক্র্যাশ করে। ক্র্যাশ করার পর আমরা ভেবেছিলাম যে বৃদ্ধ লোকটি তো ছিটকে পিছনে পড়তে পারে, তো আমরা গাড়ি থামাই দেন, আমরা পিছনে অনেক সার্চ করি কিন্তু আমরা তাকে খুঁজে পাই না। অনেক সার্চ করার পর আমরা এটা মনে করি যে আমাদের হ্যালুসিনেশনের ব্যাপার থাকতে পারে, দেন আমরা গাড়িতে আবার উঠে গাড়ি আবার স্টার্ট দেওয়ার সময় আমরা দেখি যে গাড়ি স্টার্ট নিচ্ছে না। তো অনেক বেস্টার না নেওয়ার পর আমরা ডিসিশন নিলাম যে ঠিক আছে, আজকে আমরা রাতটা এখানে কাটাই, দেন সকালে আমরা কামব্যাক করব। তো আমরা কষ্ট করে অনেক রাত কাটলাম। তারপর আমরা ওই রাতের মধ্যে আমি এবং আমার ড্রাইভার একই ড্রিম দেখি, আর ড্রিমটা ছিল এরকম যে বৃদ্ধ লোকটাকে আমরা দেখলাম, সে আমাদের এই ড্রিমের মধ্যে এসে বলল যে তোমরা অনেক বড় ভুল করেছো, তোমরা এক কাজ করতে পারো, এই ভুলের জন্য একটাই তোমাদের ওয়ে আছে, সেটা হচ্ছে কোনো পুয়ার লোককে, মানে যারা গরিব আছে তাদেরকে আর কি কিছু হেল্প করতে হবে তোমাদের, লাইক তোমরা কিছু টাকা পয়সা অথবা যেভাবে পারো লাইক তোমাদের এভাবে করতে হবে। তো আমরা একই স্বপ্ন যেহেতু দেখেছি, আর একই স্বপ্ন দেখি সকালে যখন আমরা ডিসকাস করি তখন আমরা নিজের অবাক হয়ে যাই যে এটা কিভাবে হতে পারে। তো আমরা দেন বাসায় যাওয়ার পর সকালে, কিন্তু সকালে কিন্তু আমাদের গাড়ি স্ট্যান্ড নেই, রাত্রে কিন্তু একদমই টোটালি নেই। তো আমরা সকালে যখন বাসায় ব্যাক করি তারপর টোটালি আমাদের বাসার ফ্যামিলিকে আমরা টোটালি ঘটনাটা খুলে বলি ডিটেলস, তারপর ওনারা শুনে বলে যে হ্যাঁ ঠিক আছে এরকম হতে পারে রাতের বেলা যেহেতু তোমরা একা ছিলে, তো তারা ঘটনা শুনে বলে আচ্ছা ঠিক আছে, তো আমরা দেখছি এই ব্যবস্থা করে
ঘটনাটা শেষ হয়ে যায়। অলরাইট, তো আমরা কি একটা ছোট ব্রেক নিয়ে ফিরে আসবো নাকি? আপনাদের আগে ছোট ব্রেক নেই, এবং ইন দ্য মিন টাইম আপনারা আমাদের এস এম এস করতে থাকুন। এস এম এস করার নিয়মটি হচ্ছে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর একটু পরে আমরা আবারও আমরা এবং ভৌদিস্ট একসঙ্গে ফিরে রাইট শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম ঘড়িতে সময় 1:21। আর এই মুহূর্তে আমার সঙ্গে আরো একজন গেস্ট উপস্থিত আছেন। আমি বলেছিলাম যে প্রত্যেকটা মানুষ যে কোনো সময় যে কোনো ধরনের ঘটনা যে কোনো মুহূর্তে এক্সপেরিয়েন্স করতে পারেন, তো তিনি তার একটা ছোট্ট ঘটনা আপনাদের কাছে শোনাবেন। কি নাম আপনার?
হাসান।
হাসান, আপনি যে সময় ঘটনাটা বলছেন সে সময় আপনি শিপে কাজ করতেন, রাইট? তো শিপে কাজ করার সময় আপনারও এরকম একটা ঘটনা ঘটেছিল, কি দেখেছিলেন আপনি?
আমি আসলে ওই সময় শিপে একটা ডিউটি করতাম, সার্ভে ডিউটি, তো আমার
যখন ডিউটিটা ছিল জাহাজ অ্যারাইভাল টু সেল, তো আমি অ্যারাইভালে জাহাজে উঠছি, কিন্তু সেল যখন হয়েছে তখন রাত্র 2টা বাজে, তখন জাহাজ সেলিং হয়ে গেছে, তো আমার নেমে আসতে হবে। তো আমি ওই সময় নেমে আসছি, নেমে আসার পরে তো বেসিক্যালি ওই সময় ওইটা মংলার ঘটনা, খুলনা মংলা বন্দর, তো বেসিক্যালি ওই সময় কোনো গাড়ি টাড়ি থাকে না, কোনো রিক্সা ভ্যান কিছুই থাকে না, তোমাকে হেঁটেই বাড়ির দিকে আসতে হচ্ছে। তো আসার পথে একটা জায়গা আছে, যে জায়গাটা আসলে অনেকেই ওই জায়গা থেকে অনেক কিছুই দেখছে, জাস্ট ঠিক ওই জায়গাটা আমি যখন আসছি, তো আমি আসার পরে দেখতেছি দূর থেকে একটা বৃদ্ধ মহিলা হেঁটে আসছে। তো বৃদ্ধ মহিলাটাকে আমি যখন কাছাকাছি গেলাম, তো যাওয়ার পর ওনাকে জিজ্ঞাসা করলাম যে আসলে আপনি এত রাত্রে কোথায় যাচ্ছেন। তো উনি কোনো কথা বলতেছে না, জাস্ট আমি এইভাবে 2-3 বার ওনাকে জিজ্ঞাসা করছি যে আপনি কই যাচ্ছেন এত রাত্রে, আপনি এখানে কি করবেন, কোথায় থাকবেন। তো উনি কোনো কথা না বলে একসময় আমার দিক থেকে একটা হাসি দিছে, তো হাসিটা আমার কাছে খুব বিদঘুটে লাগছে, একটু ভয় পাইছি, যেহেতু আমাদের গ্রাম অঞ্চল, এখানে আরো অনেক কিছু আমার এক্সপিরিয়েন্স আছে, যেহেতু আমি ওইটা বেশি একটা ইয়ে করি নাই, জাস্ট সামনে হেঁটে গেছি, হেঁটে যাওয়ার পরে যখনই পিছনের দিকে তাকালাম, তাকায় দেখেছি কেউ নাই, জাস্ট আমার অনেকটা ভয় লাগছে। কিন্তু ভয় লাগলেও আসলে আমি ওই সময় যেটা করছি যে আমি অনেক নিজের ভিতরে একটু সাহস নিয়ে বাসা বন্ধু, বাসাটা আমার কাছেই ছিল, তো বাসা বন্ধু যাওয়ার পরে যেটা আমি অনেক বাসায় যে তাড়াতাড়ি দরজা নক করছি, তো খুলছে, খোলার পরে আমি বাসায় যে আর কথাবার্তা বলতে পারিনি, তেমন বাসায়
অসুখ টসুখ হয়েছিল, তারপরে জ্বর টর এরকম কিছু,
আসলে জ্বর টর এরকম কিছু হয় নাই, তো অনেক ভয় পাইছিলাম এটাই আর কি
ঘটনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আসলে যারা এতক্ষণ ধরে কষ্ট করে আমাদের সাথে এসে তাদের ঘটনাগুলো শেয়ার করেন, তাদেরকে আসলে ধন্যবাদ দেওয়ার ভাষা নাই। এবং আমরা আবার কিছু SMS এ চলে যাব, আমরা আবার SMS এ যাচ্ছি। এবং স্বর্ণা বরিশাল থেকে SMS করে বলছেন যে, আচ্ছা স্বর্ণা জয়েন করতে চান আমাদের সাথে ভূত FM এ আজ। এছাড়া আমাদের সাথে সাদীপ আছেন, সাদীপের ভয় লাগছে। আর আমাদের সাথে সাকিব আছেন খুলনা পাওয়ার হাউস থেকে, তিনি আমাদের SMS করেছেন। এছাড়া আমাদের সাথে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আছেন মাইশা, ফারজানা নিতু আমাদের সঙ্গে রয়েছেন, মুন্না আমাদের সঙ্গে রয়েছেন, যে ভূত FM আমার ভালো লাগে এটা জানিয়েছেন তিনি। আবির লিখেছেন যে ভৌতিস্ট কথা দিয়েছিল মাসে 2 বার আসবে। আচ্ছা, এই SMS আমি আরো একবার ভৌতিস্টকে প্রশ্ন করব যে কি অবস্থা, সেটা নিশ্চয়ই তারা জানিয়ে দেবেন আপনাদেরকে। ওই যে বলেছেন রিজন্ট আপনাদেরকে একটু আগেও কিন্তু বলেছেন, শিশির লিখেছেন ফ্রম নিউটি গভর্নমেন্ট কলেজ যে রাজশাহী থেকে তিনি SMS করেছেন, রায়হান চিটাগং থেকে SMS করেছেন আমাদেরকে, মিনা খুলনা থেকে SMS করেছেন, নীরব রয় আমাদেরকে SMS করেছেন, এছাড়াও আরিফুল এবং আফরিন আমাদের মোহাম্মদপুর, আচ্ছা না, আমাদেরকে মোহনপুর থেকে SMS করেছেন, আমাদেরকে নূর চিটাগং থেকে SMS করেছেন, নিষ্পাপ ইমন আমাদেরকে চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে SMS করেছেন, বাপ্পি আমাদের SMS করেছেন খুলনা থেকে, এবং তিনি এভরি টাইম তিনি ভূতের ভয় থাকেন, এবং তিনি বলছেন যে আচ্ছা তিনি আচ্ছা তার কোনো একটা ঘটনাও রয়েছে, সেই ঘটনাটা আমি বলবো যে আপনারা যদি ঘটনা শেয়ার করতে চান তাহলে ভূত FM BHOOT FM@radiofurti.fm এই খানে আপনারা পাঠিয়ে দিতে পারেন। আপনারা অনেকে ইমেল করে আমাদের অনেক ঘটনা পাঠান, সেরকম আরো একটি ঘটনা আমার কাছে আছে, আমি সেই ঘটনাটা আপনাদের একটু পড়ে শোনাতে চাই। লিখেছেন যে, প্রিয় রাসেল ভাই, আমার নাম সোহেল রানা, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ এই বিভাগে সংঘর্ষ অধ্যয়ন বিভাগের প্রথম বর্ষের একজন ছাত্র, আমি ভূত FM এর একজন নিয়মিত শ্রোতা, কয়েকটা প্রোগ্রাম ছাড়া আমি প্রায় সবগুলোই শুনেছি এবং শুনছি, যদিও আমি খুব ভয় পাই, তারপরও এটা যে আমার কাছে কত ভালো লাগে সেটা লিখে বোঝানো যাবে না। যা হোক, আসল কথায় আসি, আমি বর্তমানে কল্যাণপুরে থাকি, কিন্তু আমার গ্রামের বাড়ি বগুড়া জেলার কাহালু থানার একটি গ্রামে, এবং আমি যে ঘটনাটা বলবো সেটা আমার ঘটনা নয়, সেজন্যই বলি যে বলি বলি করে বলা হয়ে ওঠেনি, কিন্তু আমি যার কাছে ঘটনাটি শুনেছি আমার মনে হয় বলা উচিত, আমি যার কাছ থেকে ঘটনাটি শুনেছি তার আছে, তিনি আমার এক সম্পর্কের দাদা হন, তিনি কবিরাজ ধরনের মানুষ এবং বিভিন্ন সমস্যার চিকিৎসা করেন, এছাড়াও তিনি বিভিন্ন রকমের তদবির করেন, তার কাছে নাকি জিন আছে, কোন লোক যদি তার কাছে চিকিৎসার জন্য তিনি যায় তাহলে তিনি তাদের মাধ্যমে ওই লোকের ওপর কোন খারাপ কাজ বা কোন খারাপ মন্ত্র করেছে কিনা সেটা দেখা শোনা করেন এবং তাকে চিকিৎসা করেন। তো গত গ্রীষ্মের ছুটিতে যখন আমি বাড়ি যাই, আমার কিছু সমস্যা হয়, আমার মায়ের সাথে খুব খারাপ ব্যবহার শুরু করি। আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা ছিল, কিন্তু আমি কিছুতেই পড়তে পারছিলাম না। পড়তে বসলেই মাথা ভারী হয়ে যেত এবং খুব ঘুম ঘুম পেত, যা আমার আগে কখনোই হয়নি। আগেই বলে রাখি, যেহেতু আমি ছোটবেলা থেকেই মোটামুটি খারাপ ছাত্র ছিলাম না এবং আমাদের পরিবারের অন্যদের চেয়ে একটু উন্নত, তাই গ্রামে আমাদের কিছু শত্রু ছিল। গ্রাম এলাকায় সাধারণত যা হয়, আমার মায়ের ধারণা আমার ওপর কেউ কিছু করেছে, যদিও আমার সেরকম কিছু মনে হয়। তাই তিনি আমাকে নিয়ে সেই কবিরাজ দাদার কাছে গেলেন। তার বাড়ির আমাদের গ্রামে হলেও তার সাথে আমার সাক্ষাৎ কম ছিল, কারণ ছোটবেলা থেকেই বেশিরভাগ সময় আমি শহরে পড়াশোনা করেছি। তাই সব কথা শুনে আমি পরদিন সন্ধ্যায় আসতে বললেন, আর বললেন যে রাতের বেলা তিনি আমাকে দেখবেন। পরদিন আমরা যখন তার কাছে গেলাম, তিনি বললেন যে আমার কাছের মানুষ হিংসা করে খাবারের সাথে খারাপ কিছু খাইয়েছে, কিন্তু তার নাম বললেন না। এরপর তিনি আমার কিছু চিকিৎসা করলেন এবং একটা তাবিজ দেন। যা হোক, আল্লাহ রহমতে আমি ওই সমস্যা আমার আর বর্তমানে নেই। চিকিৎসার সময় আমি তার কাছে জিন সম্পর্কে বা এরকম প্যারানর্মাল ঘটনা শুনতে চাইলে তিনি কিছু বলতে চান না। অনেক অনুরোধ করার পর তিনি একটা ঘটনা বলেন। ঘটনাটা এরকম যে কবিরাজ দাদা একজন পীরের মুরিদ এবং বহুদিন ধরে একটা মাদ্রাসায় শিক্ষকতা করেন। যখন তিনি একটু যুবক ছিলেন, তখন তিনি একদিন একটা কাজে তিনি বগুড়া শহরে গিয়েছিলেন সাইকেল নিয়ে, এবং ফিরতে তার রাত হয় আনুমানিক 11টা। বগুড়া শহর থেকে আমাদের গ্রাম 7-8 কিলোমিটার হবে। তিনি বাজার থেকে কিছু মাছ কিনলেন এবং যেহেতু তিনি অনেক কিছু জানেন, তাই ভয় না করে কোথাও না থেকে রাতেই মাছ নিয়ে সাইকেলে করে আসছিলেন। রাস্তায় স্বভাবতই কোনো গাড়ি ছিল না। কিছু দূর পর রাস্তার পাশে একটা পুকুর এবং ঝোপঝাড় আছে, লোকজন ওই জায়গাটা ভালো না বলেই জানে। তিনি যখন ওই জায়গার কাছাকাছি আসলেন, তখন দেখলেন লাল শাড়ি পরা একটা মহিলা থামার জন্য ইশারা করছে। কাছে আসার পরে তিনি বুঝলেন যেটা অন্য কিছু, সাধারণ কেউ না, কারণ আশেপাশে অনেক দূর কোনো বাড়িঘর নাই এবং এত রাতে একজন মহিলা মানুষের অন্ধকারে এভাবে থাকার কথা না। তিনি মহিলাকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে আর এত রাত্রে এখানে কি? কবিরাজের বাড়ির কাছে একটি বড় অনেক পুরাতন বটগাছ আছে। মহিলা বলল, আমি আপনার পেছনে সাইকেলের পেছনে চড়ে ওই জায়গায় যাব, আপনি তো ওই দিক দিয়েই যাবেন, আমাকে ওই দিকে একটু নামিয়ে দিলে হবে। কবিরাজ বলল, ওইখানে তো কোনো বাড়ি নেই, তুই ওইখানে এত রাত্রে একা একা গিয়ে কি করবি? সে বলে, আমার কাজ আছে, ওইখানে আমাকে যেতে হবে। কবিরাজ তখন আরো ভালোভাবে বুঝতে পেরে কথা না বাড়িয়ে বলল, নিতে পারি যদি তুই সামনে বসিস। সাইকেলের সামনে বসতে বলছেন এবং মজার ব্যাপার হলো, ওই মহিলা কোনোভাবেই সামনে বসতে রাজি হল না, কারণ সামনে বসলে সে কোনো ক্ষতি করতে পারবে না। কিছুক্ষণ তর্ক করার পর মহিলাকে না নিয়েই কবিরাজ সাইকেল জোরে চালিয়ে দোয়া পড়তে পড়তে বাড়ি চলে গেলেন এবং তিনি বললেন যে এভাবে সামনে জিন ভূতকে নিয়ে কোনোভাবে যদি তার চুল বা কাপড়ের টুকরা ইত্যাদি নিয়ে নেওয়া যায়, তাহলে সারা জীবন ওই জিন গোলাম হয়ে থাকে। এই ঘটনায় তিনি শেয়ার করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সোহেল রানা, থ্যাংক ইউ সোহেল রানা আমাদের সাথে এই ঘটনাটা শেয়ার করার জন্য। এবং এছাড়াও আমি দেখতে পাচ্ছি বেশ কিছু এসএমএস রয়েছে এবং এসএমএস গুলো আমি পড়তে চাই। শান্তা আমাকে লিখেছেন, প্লিজ আমার এসএমএস পড়ুন। আফজাল লিখেছেন যে আই লাভ ভূত এফএম। নিশাত রাজশাহী থেকে উপশহর থেকে লিখেছেন যে আই উইশড মাই, আচ্ছা তার বয়ফ্রেন্ডের আজকে তার বার্থডে এবং তিনি চাচ্ছেন যে তাকে উইশ করা হোক, আমি উইশ করলাম, নামটা যদি জানি না। আমাকে জার্মান আমাদেরকে, আচ্ছা তিনি হচ্ছে, আচ্ছা আমাদেরকে রানা এসএমএস করেছেন এবং আচ্ছা আচ্ছা জার্মান পোর্টুগিস্ট আমাদের এসএমএস করেছেন আর কি। এছাড়াও রানা আমাদের এসএমএস করেছেন, রাধ এসএমএস করেছেন, হুমায়রা, লোড শেডিং ভূত আমাদের এসএমএস করেছেন, মো এসএমএস করেছেন, আমাদেরকে এসএমএস করেছেন, শাহেদ ইমরান আমাদেরকে, তানজিনা এসএমএস করেছেন, তানজিনা আক্তার এবং আমাদেরকে এসএমএস করেছেন, এছাড়াও জুহি, এছাড়াও দীপ্তর এসএমএস আমরা দেখতে পাচ্ছি, মেহরিন আমাদের গুলশান থেকে এসএমএস করেছেন, তিনি বলেছেন যে আমি আমার মা রেগুলার ভূত এফএম শুনি এবং আমরা অনেক ভয় পাচ্ছি এবং এনজয় করছি। সাবিনা ইয়াসমিন রিমা আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে খুব ভালো লাগছে। রানা গাজীপুর থেকে এসএমএস করেছেন। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে আরো এসএমএস আসছে, যেমন কাজল আমাদের এসএমএস করেছেন আরিচা থেকে, তিনি সানি আমাদের এসএমএস করেছেন, এছাড়াও রোজ চিটাগং থেকে এসএমএস করেছেন। সো আমি আবারও ফিরে যাই ভৌতিষ্টের কাছে আপনারা, এবং এবং এই যে বলছিলেন যে আমাদেরকে জীবন ভাই এখন মনে হয় ঠিক আছেন, সো ওই যে আমরা ওইটা উত্তরটা দিয়ে দিয়েছি সাকিব ভাই, যেটা হচ্ছে যে বলছিল আবির যে ভৌতিষ্ট কথা দিয়েছিল মাসে দুইবার আসবে,
কবে
আবার বলছি পার্সোনালি আমার শরীর খুব খারাপ ছিল মাঝখানে, অনেকবার আমার দেশের বাইরে যেতে হয়েছে, ইনফ্যাক্ট আমার আগামীকালকে আবার যেতে হবে সিঙ্গাপুর, সো এরকম মাঝে মধ্যে যেতে হচ্ছে। সো অ্যাকচুয়ালি শরীর খারাপের উপরে তো অ্যাকচুয়ালি আমাদের হাত নাই, এখানে কিছু করার নাই আর কি আমাদের। সো আমরা যখন ফ্রি থাকি তখন আমরা অবশ্যই আসি, এর মাঝখানে অনেক বিজি ছিলাম, এখন তার মধ্যে আবার ওই জর্ডানের অ্যালবাম ছিল লাস্ট চার দিন, মানে আজকে তো সাকিব জোর করে আমাকে নিয়ে আসছে, বিকজ চার রাত না ঘুমায় চার দিন না ঘুমায় আমরা কাজ করছি, তারপরে সাকিব বললো যে না এটা অনেকদিন হয়ে যাচ্ছে আমার যাওয়া উচিত, তারপরে আজকে আসলাম।
থ্যাংক ইউ,
হ্যাঁ সাকিব। যেটা হয় যে আমরা আসলে মানুষজন ওয়েট করে যে আমরা নিশ্চয়ই নতুন কোন একটা ইনভেস্টিগেশন বা একটা কিছু খুব নতুন একটা ঘটনা বলবো, কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা তো এই যে ভূতে প্রেমে আসছি না, মানে অনেক বিজি আমাদের, অনেক পার্সোনাল ব্যাপার স্যাপার নিয়ে বললাম, আর আমাদের এখন কোন ইনভেস্টিগেশনে অ্যাকচুয়ালি যাওয়া হয় না, ইনভেস্টিগেশনে ঠিক মতো যাওয়া হয় না, বিকজ আমাদের ইনভেস্টিগেশন অনেক হয়ে গেছে, একটা ইনভেস্টিগেশন শেষ করা হয়নি, ওটা বাকি আছে, ওটা করতে আমরা পরে যাবো ভূতিস্ট অন এয়ার হওয়ার পরে, শুরু হওয়ার পরে। সো এছাড়া কোন ইনভেস্টিগেশন আমরা যাচ্ছি না, যে কারণে নতুন কোন ঘটনা নাই, বাট আজকে ডেফিনেটলি আমরা একটা স্টোরি শেয়ার করব, যেটা অ্যাকচুয়ালি আমাদের মোটামুটি ভাবে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স বলা যায়, আমাদের খুব ক্লোজ একজন ফ্রেন্ডের, ক্লোজ একজন মানে খুবই পরিচিত একজন মানুষের লাইফের ঘটনা এটা আমরা বলবো। এই ঘটনাটা ঘটার সময় কোন এক ফর্চুনেটলি আনফর্চুনেটলি যাই বলি, মানে আমি ঘটনাটা ঘটার সময় ছিলাম, সো আমার এই এক্সপিরিয়েন্সটা হয়েছে এটা কয়েকদিন আগে ঢাকার বাইরে। তো এই ঘটনাটাই এসে বলবো, অ্যাকচুয়ালি এটা এত কথা বলার কারণ হচ্ছে এটা অ্যাকচুয়ালি ভৌতিস্টের কোনো ইনভেস্টিগেশন ছিল না, আমার কোনো ইনভেস্টিগেশনে যায়নি, আমি অন্য একটা কাজে গিয়েছিলাম, জিব্রানের শুটিং নিয়ে, জিব্রান বিজি ছিল, সাকিবের অন্য একটা শুটিং নিয়ে সাকিব বিজি ছিল, সো আমি গিয়েছিলাম ওদের সাথে, আমার তখন এই এক্সপিরিয়েন্সটা হয়েছে। সো এই জিনিসটা ঘটনাটা আমি বলবো বলতে গেলে একটু আগে একটা ইন্ট্রোডাকশন দিতে হবে, তাহলে মানুষ বুঝতে পারবে যে ব্যাপারটা কি। সেটা হচ্ছে যে আমাদের এক ফ্রেন্ড, ওর ওর মাঝে অনেক শরীর খারাপ হয়, সো ও দেশের বাইরে যায় ট্রিটমেন্ট করতে, এবং যাওয়ার পরে তার অনেক পুরনো একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়, মানে অনেকদিন ওই ফ্রেন্ডের সাথে তার কোনো যোগাযোগ ছিল না, ওই হসপিটালেই দেখা হয়, এবং দেখার পরে খুব অবাক জারি, তুমি এখানে, তখন বললো যে আমার তো শরীর খারাপ, আমি এখানে আসছি, তো দুজনেরই শরীর খারাপ। সো তারপরে যেটা হয় যে ওর ফ্রেন্ডটা ওর সাথে ঢাকায় ব্যাক করে, অ্যাকচুয়ালি ওই ফ্রেন্ডটা থাকে স্টেটসে, বাট তখন সে কোনো কারণে এই এশিয়ার সাইডে আসছিল আর কি, সো তখন দেখা হয়ে যায়, তখন ওই যে ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে যে মানে স্টেটসে থাকতো, ও যখন শুনলো যে তার এই ফ্রেন্ডের খুব শরীর খারাপ, তখন বললো যে আচ্ছা আমি তো অ্যাকচুয়ালি ঘুরতে আসছিলাম, আর বাবার সাথে ঘুরতে আসছিলাম, অনেক জায়গায় যাচ্ছিল, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ব্যাংকক, অনেক জায়গায় যাচ্ছিল, বললো যে আমার তো এখন কোন আমার নেক্সট ডেস্টিনেশন ছিল মালয়েশিয়া, সো মালয়েশিয়া যাবো না আমি, তাহলে ঢাকায় আসি, ঢাকাটা ঘুরে গেলাম। সো ঢাকাতে আসে, আসার পরে আমার ফ্রেন্ডটা জানতে পারে যে তার যেই ফ্রেন্ড বাড়ি থেকে আসছে, ওর মেয়ে ফ্রেন্ড আর কি, ওরও শরীর খারাপ, ও বেশিদিন বাঁচবে না, ওর ক্যান্সার। সো এতে দুজনই খুব আপসেট হয়, বিকজ দুজন এক ভালো ফ্রেন্ড ছিল, অনেকদিন যোগাযোগ ছিল না, আবার দেখা হয়েছে এই টাইপের ব্যাপার স্যাপার। সো আলটিমেটলি যেটা হয় যে তারপর তার ফ্রেন্ডটা চলে যায়, বিকজ ওর শরীর খারাপ, ও বেশিদিন থাকতে পারবে না, ওর ট্রিটমেন্ট আবার যেতে হবে, সে আবার ব্যাক করে, আর আমাদের ফ্রেন্ডটা তো ঢাকাতেই থাকে তখন। তারপরে ঘটনা যেটা হয় যে তার বেশ কয়েকদিন পরে ওই ফ্রেন্ডটা মারা যায়, যে বাড়ি ছিল মারা যায়। তো মারা যাওয়ার পরে সে স্বাভাবিকভাবে অনেক আপসেট হয়ে যায়, তার আপসেট হয়ে যাওয়ার পরে সো আমরা তখন ঢাকার বাইরে যাই, ওই ফ্রেন্ডটাকেও নিয়ে যাই, যে একটা টাইম স্পেন্ড করলে হয়তো ভালো লাগবে,
একটু ভালো লাগবে
এটা ব্যবস্থা। তা একদিন আমরা রাত্রিবেলা বসে আড্ডা দিচ্ছি, ঢাকার বাইরের ঘটনা, এটা কয়েক সপ্তাহ আগের ঘটনা, আমরা বসে আড্ডা দিচ্ছি, তো হঠাৎ করে সে বললো, যার ফ্রেন্ড বললো আমি আসতেছি, বলে সে রুম পাশের রুমে যায় আর কি, পাশের রুমে গিয়ে বসে থাকে, একটু পরে সে আসে, ওর চেহারা দেখি বলে যে সামথিং ইজ রং, তারপরে জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার কি হয়েছে, তখন বললো যে না কিছু না, আজকে আমি যাইতে চেয়েছিলাম একটু বাইরে একটা জায়গায়, বিকজ আমি যেখানে গিয়েছিলাম ওটার পাশে একটা জঙ্গল আছে, এটা ঢাকার বাইরে, জঙ্গলের একটা জায়গা আছে, জায়গাটা খারাপ, মানে খারাপ মানে সো কল্ড খারাপ, মানুষজন অনেক আজে বাজে কথা বলে, তখন বলে যে আমি ওই জায়গাতে যেতে চেয়েছিলাম, বাট আজকে যাওয়া যাবে না, আমরা কালকে যাবো। তো আমরা তখন বলছি কেন, ওখানে যাওয়া দরকার কি, বলে না আমার একটা কাজ আছে যাইতে হবে, আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, বিকজ এইগুলো ব্যাপারে তো আমরা এমনি ইন্টারেস্ট থাকি, বললাম ঠিক আছে কালকে যাবো। তো এরপরের দিন আমরা যাই, ওখানে যাওয়ার পর সিচুয়েশন যেটা হয় যে গিয়েছিলাম খালি আমি আর আমার ফ্রেন্ডটা, আর বাকিরা তার হোটেলে ছিল যেখানে আমরা গিয়েছিলাম, ওখানে ছিল। তো আমরা ওখানে যাই, এটা একটা মানে ভয়ঙ্কর একটা ঘন জঙ্গল টাইপের, মানে রাতে তখন বাজে 2:45, সেই সময় আমরা গিয়েছি। ইনফ্যাক্ট সেও এই কথা বলেছিল যে কালকে রাত 2:45 সময় যেতে হবে, এর আগে যাওয়ার দরকার নেই। এবং মজার ব্যাপার ছিল, যখন বললাম যে না কেন আজকে কেন যাবো না, তখন বললো যে আজকে যাওয়া যাবে না, একটু পরে ঝুম বৃষ্টি নামে আর কি। সো তখন বুঝলাম যে আজকে যদি যেতাম ও বৃষ্টিতে ভিজতাম আর কি। সো কোইন্সিডেন্স বলে যাই বলে আচ্ছা এটা কোনো ব্যাপার না। তো পরের দিনের কথা, পরের দিন আমরা বের হয়েছি এবং ওখানে গেলাম। যাওয়ার পরে আমার গাড়ি করে গেলাম, আমি গাড়ি মানে মেইন রোডের উপরে গাড়ি রেখে পাশে জঙ্গল, জঙ্গলে ঢুকছি আমরা দুজনের ভিতরে ঢুকে দাঁড়িয়ে আছি। তারপরে হঠাৎ করে একজন আরেকজনকে দেখতে পারতেছে না, এত অন্ধকার আর কি। মানে আকাশে হালকা একটা আলো আছে, খুবই হালকা একটা আলো, ওই আলোর কারণে আমরা শ্যাডো দেখতে পারতেছি আমাদের, বাট ফিগার পুরোপুরি দেখা যাচ্ছে না, স্পষ্ট না, একদমই অস্পষ্ট। তো হঠাৎ করে আমার ফ্রেন্ডটা বলতেছে যে আচ্ছা দেখো তো ওই গাছের ওখানে কিছু কি দেখা যাচ্ছে, কিছু কি হচ্ছে। আমি জঙ্গল তো দুইটা গাছের মাঝখানে কিছু যে ডালপালা জমে যায় না, ওরকম একটা শ্যাডো। তা আমার মনে হচ্ছে কি শ্যাডোটা আস্তে আস্তে বড় হচ্ছে। আমি বললাম আমার তো মনে হচ্ছে শ্যাডোটা বড় হচ্ছে, এক্স্যাক্টলি আমিও তাই দেখছি। তা আমরা ঠিক এটা এক্সপ্লেনেশন দিতে পারছি না, লাইট চালালাম, আবার লাইট চালালে সবকিছু ঠিক, লাইটটা নিভে দিলে মনে হচ্ছে শ্যাডোটা বড় হয়ে যাচ্ছে, আস্তে অনেক বড় হচ্ছে। বাট বড় হয়ে আবার জিনিসটা আবার ছোট হচ্ছে, আবার বড় হচ্ছে, বাট ছোট কখন হচ্ছে এটা আমরা বুঝতে পারছি না। এই জিনিসটা আমি ঠিক বইলা জীবনে বুঝতে পারবো না, এটা ঠিক আমার ব্রেন নেয় না এই জিনিসটা। মানে কন্টিনিউয়াস আমরা দেখতেছি একটা জিনিস বড় হচ্ছে, কিন্তু বড় হইতে থাকলে তো একটা সময় অনেক বড় হয়ে যাবে, অত বড় হতে যাচ্ছি না, একটা সার্টেন স্টেজ পর্যন্ত গিয়ে ওটা আটকে যাচ্ছে, কিন্তু তারপরে বড় হচ্ছে। মানে এটা বোঝানো পসিবল না, এটা একটা মানুষ দেখলে এক্সপিরিয়েন্স করলে বুঝতে পারবে। তো আমরা এটা দেখতেছি, আচ্ছা ঠিক আছে ফাইন। হঠাৎ করে আমার ফ্রেন্ডটা বললো যে একটা কিছু আমাদের পিছনে অনেক কোনা কোনি, আমাদের পিছনে একটা ডোবা টাইপের, তারপরে আবার জঙ্গল, মানে জঙ্গলের মাঝখানে একটা জায়গায় চারিদিকে গাছপালা, পিছনে ডোবা। বললাম ডোবার পিছনে কোনা কোনি পিছন দিকে কেউ একটা আসে, কেউ একটা আসতেছে, সে বলতেছে। তো আমি বলতেছি যে কোথায়, আমি কিছু বুঝতে পারছি না। তখন বললো যে না আসতেছে। সো যখন একটু পরে বললে এখন জিনিসটা আমাদের ডান দিকে আছে 30-40 ফিট দূরে, ডান দিকে অন্ধকার, ধুধু অন্ধকার, মানে পুরো ভয়ঙ্কর অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার এবং অনেক গাছপালা, অত দূরে কিছু দেখতে পাওয়ার পসিবিলিটি নেই। সো ঠিক তখন ওইখান থেকে যে জঙ্গলে বন বিড়াল টাইপের থাকে, তো কোনো কিছু একটা চিৎকার মানে একটা আওয়াজ করলো আর কি। সো তখন সাথে সাথে আমি নৈরাশ্য হয়ে পড়ছিলাম, বিকজ আমরা তো অনেকবার অনেক ইনভেস্টিগেশনে গেছি, সো আমরা জানি যে এই টাইপের প্রাণীগুলো আগে একটা মানে
সিগন্যাল
পায় আর কি, ওরা বুঝে যে কিছু একটা আছে। তো কোইন্সিডেন্স বলি যাই বলি ঠিকই 30-40 ফিট দূর থেকে একটা আওয়াজ আসতে ডান দিকে, অথচ সে কিন্তু আগে আওয়াজ পায়নি, আমিও পাইনি। তারপর থেকে সে বলতেছে যে আমাদের সামনে একটা কিছু আছে, এবং যখন যেই জায়গার কথা বলতেছে ঠিক ওই জায়গায় নয়েজ হইতেছে, একটা টাক টুক ঠিক এই টাইপের নয়েজ হচ্ছে। একটা সময় ও পিছন দিকে উল্টো দিকে ঘুরছে, মানে আমি যেখানে তাকাই আছি, আমরা একদিকে তাকাইছিলাম, সে ঘুরে ডোবার দিকে তাকাইছে। আমি অন্ধকারে বুঝছি যে সে নড়ছে, বাট আমাদের ফিগার তো অত ভালো করে দেখা যাচ্ছে না। ঠিক তখন ডোবার সে যেদিকে তাকাইছে ওখান থেকে টাক করে একটা আওয়াজ আছে আর কি, জাস্ট কত ফিট দূরে হবে, সে 10 ফিট দূরে হবে। তারপরে খুব উইয়ার্ড একটা জিনিস হলো, সেটা হচ্ছে ডান দিকে বেশ দূরে 20 ফিট দূর থেকে ডান দিক থেকে হঠাৎ করে একটা আওয়াজ আসা শুরু করলো। আওয়াজ হচ্ছে এরকম, এখন টিপিক্যাল এরকম আমরা দুজনে চুপ করে দাঁড়াইছি। সে আমার একটু পরে বুঝলাম যে সে কথা বলতেছে কারোর সাথে, আমি বুঝতেছি না, ইজ টকিং টু সামওয়ান এলস। এবং সে প্রথমে কিছুক্ষণ কান্দলো, কিছুক্ষণ সরি বললো, এই টাইপের কাহিনী চলছে। একটা সময় বলতেছে যে না ইউ আর নট রিয়েল, এই টাইপের কথা, মানে অ্যাজ ইফ সে কারোর সাথে একটা কনভারসেশন চলছে কারোর সাথে। এবং একটা সময় সে পুরো বেঁকে গেল, মানে শ্যাডোতে পুরো বোঝা যাচ্ছে যে তার হেভি ব্রিদিং হচ্ছে, আমি আওয়াজ পাচ্ছি, সে কাঁপতেছে, সব বোঝা যাচ্ছে। শেষে আমার বললো যে আমার ঘাড়ের পাশেই কেউ হাত দিয়েছে, আমি বললাম যে না কেউ হাত দিয়ে নেই, আমি কিছু দেখতেছি না। তো বললো আমার ঘাড়ে একটু হাত দাও, আমি গিয়ে হাত দিলাম, তখন বললো যে আমরা এখন যাই। আমি তখন বুঝলাম যে সে পুরো কলাপস করতেছে, তার অবস্থা খারাপ। তাকে উঠে নিয়ে গাড়িতে উঠালাম, গাড়িতে উঠে গাড়ির লকটক করে দিয়ে আমি কিছুক্ষণ বসেছিলাম, ও একটু নর্মাল হলো। তারপর গাড়ি চালিয়ে আমরা আবার ওই হোটেলে গেলাম আর কি, যেখানে যাওয়ার। ওখানে যাওয়ার পর দেখলাম যে তার চোখ মুখ টুক ফুলে গেছে, লাল টালে গেছে, মানে খুব বাজে অবস্থা। তারপরে সবাইও বললো তো ওর স্টোরিটা হচ্ছে যে, এখন আমি বলি ওর স্টোরিটা কি, ও কি বলছে। ওর কথা হচ্ছে ও যখন ঘুরছে, ঘোরার পরে যখন পিছনে যে টাক 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 আওয়াজ যখন থেমে গেল, একটু পরে সে ফিল করছে, সে বলে যে আমি চোখে কিছু দেখিনি, কিন্তু আমার মনে হয়েছে যে আমার সামনে একটা কিছু ভাসতেছে, বাট এই জিনিস কিন্তু আমরা কেউই দেখিনি। মানে সে বলতেছে যে আমি নিজেও দেখি নাই, বাট আমি ফিল করছি একটা সামনে কিছু ভাসতেছে। এবং ওই জিনিসটা হঠাৎ করে বললো কি যে আমি আসছি, মানে আমি আসছি, কেউ একজন বলতেছে। এবং অ্যাকর্ডিং টু মাই ফ্রেন্ড, অ্যাপারেন্টলি এটা নাকি তার যে ফ্রেন্ডটা মারা গেছে সে, তার ভয়েস, সে বলছে যে আমি আসছি। তখন তখন সে অনেক ইমোশনাল হয়ে গেছিল, সে তখন কান্সি করছে, তার খুব ক্লোজ ফ্রেন্ড ছিল। সো তখন সে ইমোশনাল হয়ে তখন বলছে আই এম সরি, অ্যাকচুয়ালি তোমার সাথে আমার দেখা করার কথা ছিল, তুমি মরে যাওয়ার আগে আমার যাওয়ার কথা ছিল, আমি যেতে পারিনি বাইরে, আমি সরি, এগুলো বলছে আর কি। এই কথাগুলো আমি আবার শুনছিলাম, আমি ওই সাইডের কথা শুনি নাই,
কিন্তু এই পাশের কথাগুলো শুনতে পাচ্ছি, ফ্রেন্ডের কথা।
তখন বলতেছে যে কথাটা বলার পর তারপরে বলে যে এনিওয়েজ তুমি তো রিয়েল না, আমি এটা জানি, আমি এটা চিন্তা করতেছি, বিকজ একটা মানুষ মরে গেলে তার স্পিরিট আর ব্যাক করতে পারে না, এটা আমি বিলিভ করি না। সো তখন সে বলতেছে যে না আমি রিয়েল, তখন বলছে না তুমি রিয়েল না, তখন নাকি সে নাকি ঘুরে তার পিছনে আসছে, পিছনে এসে নাকি তার ঘাড়ের পাশ দিয়ে নাকি ফিসফিস করে বলছে যে আই এম রিয়েল, তখন বলছে যে না, তারপরে সে বলছে তুমি রিয়েল না, তখন সে বলছে আই ক্যান প্রুভ ইট টু ইউ, তখন আমার ফ্রেন্ডটা বলছে তুমি কিভাবে প্রুভ করবা, তোমার আমার একটা জিনিস বলে দিই যে খুব শীঘ্রই তুমি সামনে এই মাসখানেকের মধ্যে একটা ঘটনা ঘটবে, তুমি অনেক টাকা পাবা কোন একটা জায়গা থেকে, খুব আনএক্সপেক্টেড একটা জায়গা থেকে তুমি অনেক টাকা পাবা, এই টাকা তোমার পাওয়ার কথা, তুমি খুব অবাক হবা, সো এটা আমি তোমার বলে দিলাম, তুমি এটা পাবা, এটা পাইলে তখন তুমি বুঝবা যে আই এম রিয়েল। তখন তারপর বলছে যে না আমি এগুলো বিলিভ করি না, তুমি রিয়েল না, তুমি হয়তো খারাপ ধরনের কোন একটা জিন তুমি আমাকে ম্যানিপুলেট করার চেষ্টা করছো। তখন বলছে যে না আমিও, ওর মেয়েটার নাম দিয়ে বললো যে আমিও, তারপরে সে তার ঘাড়ের মধ্যে মানে তার ওই হাতে শোল্ডারে এখানে হাত দিচ্ছে খুব জোরে, হাতে খুব জোরে ধরছে যে এই দেখো তুমি কি ফিল করছো আমি রিয়েল। তখন সে বলছে না আমি রিয়েল না, তখন নাকি তাকে জোরে চাপ দিছে এবং বলছে তুমি ফিল করতেছো না যে আমি চাপ দিতেছি তোমাকে আমি রিয়েল, তখন সে মানে বেগে গেছে মানে বোঝা যাচ্ছিল, তখনই সে আমাকে বলছিল আমার ঘাড়ে হাত দাও, আমি হাত দিচ্ছি, তখন নাকি আমি হাতটা সরে গেছে। এই হচ্ছে কাহিনী, সে আমাদের এগুলো বলতেছে, তো বলতেছে আমরা শুনতেছি। তো এখন কথা হচ্ছে কেউ যদি আমরা সেটা বলে আমি ফার্স্ট আমি বিলিভ করবো না, আমি চিন্তা করবো যে সে প্রচন্ড ভালনারেবল, সে প্রচন্ড ভাবে ডাউন করছে, তার খুব ক্লোজ একটা ফ্রেন্ড মারা গেছে, সে ভালনারেবল একটা স্টেট আছে, সো তার মেন্টাল স্টেট ওইখানে চলে গেছিল, সে অ্যাকচুয়ালি সবকিছু ইমাজিন করছে, রাইট? তো এগুলো করছে, এগুলো বলছে। তা বলার পরে আমি ওরকম ভাবে চিন্তা করছি, আমি সবকিছু সাইন্টিফিক ব্যাখ্যা যেটা আমি সাকিব জীবন সবসময় দিই, আমরা মনে মনে ওইসব সাইন্টিফিক ব্যাখ্যা দিচ্ছি যে অ্যাকচুয়ালি কি হয়েছে, ওর স্টেট অফ মাইন্ড এখন এরকম, সে ভালনারেবল, সে চাইছে অ্যাকচুয়ালি তার ফ্রেন্ডের সাথে দেখা হয়নি, দেখা করতে এই কারণে ফ্রেন্ডটার ইমাজিন করছে, অ্যাকচুয়ালি কিছু না। আর ফর এক্সাম্পল এটা যদি এরকম হতো যে এটা ইমাজিনেশনও না, এটা হ্যালুসিনেশনও না, তাহলে আমি আমার এক্সপ্লেনেশনটা হচ্ছে যে জিন মানে অ্যাকর্ডিং টু মি, মানে আমি এতদিন পড়াশোনা করে রিসার্চ করে আমি যেটা বলছি যে জিন খারাপ জিনদের কাজ হয়েছে মানুষদের ক্ষতি করা, রাইট? সো একটা মানুষ যে কিনা প্রচন্ড ভালনারেবল একটা স্টেজে আছে, একটা স্টেটে আছে, তাকে এখন সবচেয়ে ইজি ভাবে কলাপস করানোর ওয়ে কি, ওয়ে হচ্ছে গিয়ে যে যাকে যার কারণে তার খারাপ অবস্থা তার রূপ ধরে সে সামনে আসলো, আয়েশা তাকে পুরোপুরি ধ্বংস করে দিল, কিন্তু আয়েশা সে অনেক কিছু বললো, কয়েকদিন পরে কিন্তু এই মানুষটা বিলিভ করা শুরু করবে, হ্যাঁ তার মানে সে তো মনে করছে আসলে তার ফ্রেন্ডের স্পিরিটটা চলে আসছে, অ্যাকচুয়ালি তো আসে নাই, সো তার মধ্যে তার একটা কনফিউশন একটা কোশ্চেন আসবে, না তার মানে স্পিরিট আসতে পারে, বাট আমাদের রিলিজনে তো এটা নাই যে স্পিরিট আসবে, আমাদের রিলিজনে আছে যে খারাপ জিনিস স্পিরিট হয়ে আয়েশা অ্যাক্টিং করে বা ক্ষতি করার চেষ্টা করে, সো আস্তে আস্তে তার বিশ্বাসটা ভাঙে আর কি। হ্যাঁ, সো আমি চিন্তা করলে হয় চিন্তা করবো এইটা, নাহলে চিন্তা করবো যে আমার মাথায় প্রবলেম আছে, রাইট? সো এইসব জিনিসপত্র বলতেছে, তখন বলতেছে যে না হাতে এত জোরে চাপ দিছে এখন হাত ব্যথা করতেছে, আমার মনে আছে ঠিক আছে ওকে ফাইন বলে হঠাৎ করে সে না টি শার্ট উঠেছে, অ্যান্ড রাসেল ট্রাস্ট মি
ডাক দেখছেন
সেটার ওখানে হাতের ছাপ, এত জোরে চাপ দেওয়া, লাল হয়ে গেছে, রক্ত জমাট বেঁধে গেছে, খামচির দাগ পর্যন্ত আছে, এবং সাতাশে নাম্বার একটা ছবি তুলছি এবং ওই ছবি আমাদের কাছে আছে, সাতাশে নাম্বার ছবি তুলছি। এনিওয়েজ এটার পরে তখন আমি ওই জিন থিওরিতে গেছি, যে খারাপ জিন থিওরিতে গেছি, এগুলো নিয়ে কথা হইতেছে, আমরা কথাটা বলতেছি, হঠাৎ করে সে ফোন টোন সব অফ করে দিয়েছিলাম আমরা, তখন সে ফোন অন করছে, ফোন অন করার সাথে সাথে ওর কাছে কিছু মিসড কল অ্যালার্ট আসছে, জিকে এর মধ্যে কল দিছিল, সে হঠাৎ করে ফোন ধরে বলে কি হ্যাঁ হ্যাঁ আঙ্কেল কল দিয়েছিলাম, এটা কল ব্যাক করি, আঙ্কেল হচ্ছে গিয়ে তার ফ্রেন্ডটা যে ওর বাবা নিউ ইয়র্কে থাকি, উনি কল দিছিল, তো উনার কল ব্যাক করছে, কল ব্যাক করার পর বললো যে কথাটা বললো যে কেমন আছে ওইটি, কথাটা বলার পরে তারপর বললো যে দেখো আমি খুব হ্যাপি যে আমার মেয়ে মারা যাওয়ার আগে তোমার একটা ভালো ফ্রেন্ড পাইছিল, কথা বলতে এইসব কথাটা বলছে, কথাটা বলতে বলতে বললো যে ও তোমার জন্য একটা এনভেলপ রেখে গেছে, কোন একটা চিঠি আছে, চিঠি বা কিছু একটা এনভেলপ রেখে গেছে, কি আমি জানি না, ওটা সিল করা, তখন বলতে গেছে এনভেলপটা পাঠিয়ে দিন, কোনো অসুবিধা নেই, আমি আমার লোক পাঠিয়ে দিচ্ছি, সে পিক করে আমার মেল করে দিয়ে দিবে। তখন বললো যে হ্যাঁ আরেকটা জিনিস আমি জানি না এটা কেন করছে, বাট সে তোমার জন্য একটা চেক রেখে গেছে $47,852 তার উইলের মধ্যে এই চেকটা আছে তোমার, এটা দিয়ে গেছে, সে এটা কেন দিয়ে গেছে জানি না,
বিকজ তোমারও তো ফিনান্সিয়াল অবস্থাটা খারাপ না, তোমারও টাকার দরকার নাই, ওরও এই টাকাটা কেন দিল, হয়তো বা এনভেলপে লেখা আছে কেন দিছে, বাট আমি এটা জানি না, ওটাও তুমি একটু নেওয়ার ব্যবস্থা করো। তখনই কলটা আসছে, এবং কলটা আসছিল যখন আমরা ওইখানে ছিলাম, মিস কল অ্যালার্টটা যে আসছে তখন আমরা ওইখানে ছিলাম, যে সময় কাহিনীগুলো হয়েছে তখন
একদম চোখের সামনে,
চোখের সামনে আসছে। সো এখন আমার কথা হচ্ছে যে এই যে এই পুরো স্টোরিটা এটা আমাদের চোখের সামনে হয়েছে, একেবারে চোখের সামনে, বেশ কয়েকজন উইটনেসও আছে এই ঘটনাগুলো যে ঘটছে, আমি একা ছিলাম না এখানে, আরো কয়েকজন ছিল। সো এখন ভূত বা যাই বলি এই, বাট আমি পার্সোনালি, আমার পার্সোনালি হচ্ছে আমি কোইন্সিডেন্সে বিলিভ করি, আমি সবসময় মনে করি যে কোনো একটা কিছুর কারণ থাকে, কোনো কিছু একটা কিছু হওয়ার। সো এই সবই বুঝলাম, আচ্ছা ঠিক আছে,
ছবিটা তুলছেন সেটা মানে
ছবিটা আছে, নেক্সট দিন আমি নিয়ে আসতে মনে করে দিই।
এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে দাগ টাগ মানে একদম এগুলো তো সব চোখের সামনে ঘটছে, এগুলো এইটার এক্সপ্লেনেশন।
এবং সো এই যে টাকাটাও পাইলো ওই সময়, কল আসলো ওই সময়, প্রথম দিন গেল না, বৃষ্টি আসলো, পরের দিন গেলাম বৃষ্টি নাই, মানে এভরিথিং ইজ উইয়ার্ড। এবং আমি ওকে প্রথমে আমি উল্টা দিতে পারতাম যে না ওর মাথায় সমস্যা হয়েছে, ও এখন খুব আপসেট, বাট এই সাথে দু একটা ঘটনা আছে যে এই যে টাকার ব্যাপারটা আর এই যে হাতে দাগের ব্যাপারটা, এইগুলা এক্সপ্লেন করতে পারতেছি না অ্যাকচুয়ালি।
আচ্ছা,
সো ইটস আ ভেরি ইন্টারেস্টিং স্টোরি, তো এই কারণেই বললাম, আর নামটা মেনশন করলাম না বিকজ আমাদের পরিচিত ফ্রেন্ড, এদের নাম না বলেই ভালো, বাট আমাদের পরিচিত, এবং ইনফ্যাক্ট ইনফ্যাক্ট তুমিও চিনো, আমি নাম বলছি না আর কি।
আচ্ছা,
ভেরি ইন্টারেস্টিং স্টোরি, এই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আজকের ঘটনা। আমাদের সাকিব আর কিছু আছে আমাদের বলার?
ভাই
না, এটা যেটা বলার আছে যে আফটার সুমন ভাই কেম হোম, আমাকে বললো এই ঘটনাগুলো, তা আমি সুমন ভাই দুজনেই বসছি যে এটা চুলচেরা বিশ্লেষণ করতে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এটা কিভাবে মারা যায়, কিভাবে ধ্বংস করা যায়, এবং অনেক কিছুই আমরা ইয়েটি করলাম, বাট আলটিমেটলি দেখলাম যে এটা ইন্টারেস্টিং স্টোরি,
অমীমাংসিত একটা
ব্যাপার। হ্যাঁ, মানে এটা রেশনাল এক্সপ্রেশনও দেওয়া যায়, আমরা ইনফ্যাক্ট রেশনাল করাইছি, হাতে ছাপ টাপ, কিভাবে ফোন তখন আসছে আসে নাই, এগুলো সব আমরা রেশনাল এক্সপ্রেশন দিছি, বাট ইটস স্টিল আ ভেরি, এখন আমাদেরটা ঠিক নাকি ওই মানে যার এক্সপিরিয়েন্স করছে জিনিসটা ওর পার্সপেকটিভ ঠিক, এটা কোনো কনক্লুশন আমরা ড্র করতে পারিনি, উইচ ইজ দ্য পারপাস অফ ভূত অ্যাকচুয়ালি। আমরা কোনো কনক্লুশন দিই না, আমরা একটা মিস্ট্রি বের করে, এই নয় মিস্ট্রি,
আমরা সামনে একটা ঘটনা দিয়ে দিই, মানুষজন জাজ করবে কোনটা কি, মানে আমরা বলি না যে তোমরা বিলিভ করো। মানে এখন সারা জীবন আমি গান লিখছি, এখন আমি আমার প্রতিচ্ছবি নামে একটা গান লিখছিলাম যেটা মানুষজন শুনে বলছে আহা কি সুন্দর প্রেমের গান, ভ্যালেন্টাইন্স ডে তে এই গান অনেক বিক্রি হতো, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডে দিত, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে দিত, জামাই ভরে দিত, বউ জামাই দিত, বাট গানটা আমি আমার ছেলেকে নিয়ে লিখছিলাম। সেটা তো আমার বলার দরকার নেই ভাই, তোমরা জানলে খুশি ইয়ে করে এন্ড অফ দ্য ডে গান শোনো, আমরাও ওটা বলবো যে ভৌতিস্ট তোমরা কেমনে কি চিন্তা করবো, আপনারা কিভাবে চিন্তা করবেন, এটা আপনাদের ব্যাপার, আমরা আমাদের একটা জিনিস দেখা দিব যে এই হচ্ছে ব্যাপারটা, এখন এটা তোমাদের উপরে, তোমরা কি করবো।
আমাদের
ছিল আমাদের টার্গেট, ছিল
টার্গেট ছিল শুরু থেকে, আমরা কোনো সময় বলি না যে বিলিভ, আমরা যেটা করছি বিলিভ করেন,
সেটাই মানে এখানেও মানে ভূতের ফ্রেমে অনেকে বলে যে হ্যাঁ এটার এরকম মানে সত্যি মিথ্যা অনেক কিছু বলে, কিন্তু এটা আমাদের আসলে মানে একদম
সত্যি মিথ্যা হলে যে নিউজ চ্যানেল শুনলে,
হ্যাঁ সেটাই মানে যে এতটি ভূত ধরা পড়ে পড়ি আছে, হ্যাঁ অমুক জায়গা থেকে অমুক,
না চরম বাস্তবিক নিউজ পেপার একদম
সচিত্র প্রতিবেদন,
ওগুলো পড়লে বেটার, ভূতের ফোন শুনে
মানে এন্ড অফ দ্য ডে ওই মানুষজন একটু ভয় পাবে, মানুষজন একটু ফাঁকদামি করবে, মানুষজন একটু হাসবে, এটি তো দরকার। আমি বারবার একটা এক্সাম্পল দিস, আই লাভ স্টিফেন কিং নভেলস, আই জাস্ট লাভ ইট, আমি স্টিফেন কিং এর বড় ফ্যান, আমি যতবার পড়ছি অনেকবার ভয় লাগছে, অনেকবার ইন্টারেস্টিং লাগছে, অনেকবার মজা পাইছি, আমি সবসময় জানি জিনিসটা মিথ্যা। সো এখন আমি এটা সত্যি মনে করে চিন্তা করতে পারি, মিথ্যা মনে করে চিন্তা করি, এটা যার যার পার্সোনাল ব্যাপার, এন্ড অফ দ্য ডে আমি কিন্তু বইটা পয়সা দিয়ে কিনতেছি, মজা পাইছি,
মজা পাচ্ছি,
এন্টারটেইনমেন্ট, ওইটি হচ্ছে।
এবং আমি যখন একটা আমি এটাও মানে মাঝে মাঝে বলি যে সব যখন আমি যাই কোনো জায়গায় যে যখন একটা ডিভিডি কিনি আমি হরর মুভি, তখন আমি পেছনে পড়ে দেখি না যেটা কি আসলে সত্যি ঘটনা, মানে বেসড অন ট্রু স্টোরিজ নাকি, মানে এরকম টাইপের কিছু কোনো কিছু দেখি না, মানে জাস্ট একটা আনন্দ পাওয়ার জন্য বা ভালো লাগার জন্য এটা কিনে বাসায়,
ভয় পাওয়ার মধ্যে একটা আনন্দ আছে। আমি দেখছি অনেক হিন্দু মানুষজন খুব ভয় ভূতের ফিল্ম শুনে, কবে ভূতে আসবে, দশ বার বলে কান ব্যথা করে ফেলা হচ্ছে, কিন্তু ভয় পায়, এটা হচ্ছে মজাটা আর কি। ভয় তো পাইতেই হবে, ভয় যত পাবে তত আমাদের জন্য ভালো।
ভূতের টিভি এপিসোড যা হইতেছে,
আচ্ছা এনিওয়েজ
তোমাকে আমরা স্নিক প্রিভিউ দেবো, বুঝছো?
হ্যাঁ না, রাসেল কাইনা দেখাবো, বাট আমি আরেকটা অ্যানাউন্স, আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আমরা গত মাসে কবে জানি বলছিলাম যে আমাদের একটা ফিমেল ইনভেস্টিগেটর দরকার, এই জন্য আমরা প্রচুর প্রচুর মানে পাঁচশোর কাছাকাছি ইমেল আসছে। হ্যাঁ, তো আমাদের এখন মাথা খারাপ হয়ে গেছে, মোস্ট অব দেম দেখতেছি যে এদের বয়স হচ্ছে ষোলো থেকে আঠারো বিশ এরকম অবস্থা, ভাই একুশ বছরের নিচে আমাদের প্রবলেম আছে, আমাদের একটা কন্ট্রাক্ট সাইন করতে হবে, তো সো এটা আমাদের কন্ট্রাক্ট সাইন করতে হবে বাইরে ইন্টারন্যাশনাল সাথে, সো টোয়েন্টি ওয়ানের নিচে প্রবলেম আছে, যে কারণে প্রথমে আমরা ওইগুলো বাদ দিছি, এখন আমরা আবার বসে এখান থেকে আমরা
20 জনের মতন একটা শর্টলিস্ট করছি, এখান থেকে আমরা 10 জনের মতন শর্টলিস্ট করবো, কয়েকজনের সাথে আমরা কথা বলছি, কয়েকজনের সাথে এখনো কথা বলা হয় নাই, শেষে ফাইনালিস্ট 10 জনকে নিয়ে তাদের সাথে কথা বলবো, তারপরে তাদের প্যারেন্টসের সাথে কথা বলবো, তারপর ডিসিশন নিব কাকে নেওয়া হবে। হ্যাঁ, সো অনেকেই আমাদের আবার মেল করছে যে আমরা এখনো কিছু জানি নাই, আমরা ডেফিনেটলি জানাবো, মাঝখানে আমার নিজের প্রবলেম ছিল এবং অনেক কাজ আছে আমাদের, এগুলো করতেছি আমরা, এগুলো শেষ করে আমরা ডেফিনেটলি জানাবো, সামনে আমরা জানাবো কি হচ্ছে না হচ্ছে, ডেফিনেটলি আমরা জানাবো।
ওকে ফাইন,
আমরা মেল সবগুলোই পড়ছি। একজন খুব ইন্টারেস্টিং একটা মেল লিখছিল, আমার ওই এটা মনে নাই, নামটা মনে নেই, সে বলছিল যে আচ্ছা ঠিক আছে অনেকেই তো বলবে যে এই হন্টেড হাউসে গিয়ে থাকতে পারবে, ভয় পাবে, ওইগুলো টেস্ট নেন, আপনি আগে টেস্ট নেন যে তেলা পোকা ভয় পাবে কিনা, বিকজ অনেক মেয়ে আছে তারা ভুট্টু থাকতেও ভয় পাবে কিন্তু তেলা পোকা কিন্তু ভয় পাবে, এবং আমার নাম মনে নেই কি লিখছিল, মেলটা খুব ভালো ছিল, এবং আমরা ডেফিনেটলি তেলা পোকা টেস্টও করবো ওদের উপরে যারা যারা ইয়ে করবে। এটা হচ্ছে একটা ঘটনা, আর আজকে আমাদের আর কিছু বলার নেই। আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের সাথে আজকে আরো অনেক ফ্রেন্ডের নাচ ওরা বাইরে বসে আছে, একটু আগে আমি দেখলাম যে ফয়সাল আর আলিফ, আলিফ দেখলাম যে একটা স্যান্ডউইচ বের করছে, স্যান্ডউইচটা দেখলাম যে তনু খাইতেছে, আমাদের দেয়া হয়নি, আরেকজন দেখে দিশা একজন আছে, সেও দেখলাম কোক খাইতেছে, আরেকজন কফি খাইতেছে, আমাদের কিছু না দিয়ে ওরা নিজেরা খাই ফেলতেছে, সো আমরা তাড়াতাড়ি চাইতে হবে নাহলে খাবারটা শেষ হয়ে
যাবে। ছিল ইন্টারন্যাশনাল কফি,
আমাদের
কানঝালাবালা করতেছে যে ময়মনসিং কেন
নাকি পাচ্ছে না, ভূত এফএম পাচ্ছে না, রেডিও ফুর্তি পাচ্ছে।
আচ্ছা, আমরা এটা একদমই আমাদের একদম সংশ্লিষ্ট কর্তৃপক্ষ,
আমরা রাসেলকে জানিয়ে দিলাম এবং রাসেল ইমিডিয়েটলি রাসেলের
পৌঁছে দিল, কিন্তু টু ব্যাট তারা এটা শুনতে পারবে না, কোথাও তাদের ওখানে রেসিপশন নাই, সো এটা আমরা ফেসবুকে আবার জানিয়ে দিব। আর রাসেল একটা জিনিস করতে পারো, আমার মনে হয় যে বড় বড় কিছু বাস্টাস পাঠা দেবো ময়মনসিং এ, এটা 8টার দিকে পাঠা দিবা, চলে আসবে, আমরা লাইভ এখানে শুনে নিতে পারবো,
জাস্ট ঢাকায় ঢুকলি তো হয়ে গেল, ময়মনসিং থেকে বর্ডার, ঢাকার ময়মনসিং বর্ডারে চলে আসলো, তারপরে বাসের রেডিওতে শুনে ফেলবে, শুনে আবার ব্যাক।
যত যাই বলো যে আলিফ যে স্যান্ডউইচটা যে খাওয়াইলো ওদের, আমাদের যে খাওয়া এটা তো ভালো হয়নি,
নেভার শুনবে, আপনি এত কফি খাওয়ার পরে যদি ইউটিউব না করতে পারেন,
সেটাই আমরা রেডিও তো ওরা শুনতেছে।
আচ্ছা দেখুন তো বিন্দু, আচ্ছা আইতে শুনলে আমরা কি সবাইকে বলা হয়েছে যে আমরা when are we going on air,
আমরা আমরা ভৌতিক নিয়ে শীঘ্রই আমরা মানে সুদূর ভবিষ্যতে আমরা আসবো, বাট এটা
সুদূর ভবিষ্যতে,
বাট এটা কি ওই যে আর্থ টাইম নাকি নেপচুন টাইম এটা আমরা জানি না, নেপচুনে কিন্তু ঘুরে আসতে গেলে 20,000 বছর লাগে ওটা সূর্য ঘুরতে, এনিওয়ে যেটি হোক
আই থিঙ্ক জানুয়ারি,
অবশ্যই জানুয়ারি, কোন ইয়ার এটা বলা দরকার নেই, অবশ্যই না 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 সিরিয়াসলি বলি, আসলে পার্সোনালি আমরা অনেক অনেক বিপদের ভিতর দিয়ে যাচ্ছিলাম, আমারও শরীর খারাপ ছিল, অনেক প্রবলেমের মধ্যে ছিলাম, অর্থনীতির অভাব শেষ, আমি খুব খুশি, সো সামনে 32-এর ইয়েটা আসবে, 32 জানুয়ারিতে আসবে, এর মধ্যে কিপ টু ফেটের অ্যালবাম রিলিজ হবে ইনশাল্লাহ, তারপরে
আমরা শেষ করে দেই, এবং আমি যারা এস এম এস পাঠিয়েছেন এতক্ষণ পর্যন্ত তাদেরকে অনেক অনেক থ্যাংকস আমাদেরকে এস এম এস পাঠানোর জন্য, আর সেই সাথে জানিয়ে দিই আমাদের ইমেল অ্যাড্রেসটি আরো একবার, কারণ ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনারা আসলে ইনফ্যাক্ট আমাদেরকে আপনাদের ঘটনাগুলো জানিয়ে দেন এবং সেই ঘটনাগুলো পরবর্তীতে আমরা আপনাদের সাথে শেয়ার করি। আর যে ঘটনা যে ইমেল অ্যাড্রেসটি সেটি হচ্ছে ভূত এফ এম BHOOTFM @radiofurti.fm। আর এস এম এস আমি দেখতে পাচ্ছি সবুজ এস এম এস করেছেন আমাকে অয়ন, ওয়াসিফ, এছাড়াও আমাদেরকে পিজুষ এস এম এস করেছেন, মিঠু এস এম এস করেছেন, আমাদেরকে সোহেল এস এম এস করেছেন, টুম্পা কুমিল্লা থেকে, এছাড়াও রনি, তাছাড়াও আমি দেখতে পাচ্ছি নাহির এস এম এস করেছেন, করেছেন আমাদেরকে রাকিব সহ আরো অনেকে। আজকে আর হাতে সময় নেই, আজকে শেষ করতে হবে, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন, এবং আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো ইনশাল্লাহ ভৌতিষ্ঠকে সাথে নিয়েই। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, এবং আজকে রাত্রে চমৎকার একটা রাত কাটুক, বাকি রাত্রে সেটাই আশা করব, এবং জীবন ভাই
এখন আমাদের এত এস এম এস আসে, আমি একটু আগে পড়ছিলাম যে মানে প্লিজ পড়েন প্লিজ পড়েন, মানে এখানে 5,000-6,000 এস এম এস আসে, একটা শোকরা যায় জাস্ট SMS for জন্য
আমরা চেষ্টা করব
না, আই উড লাভ টু রিড আউট SMSs, কারণ এতজন এত কষ্ট করে SMS করছে, অনেকে
ফটো আছে, রিড আউট বাট ওটা কেউ শুনবে না,
আই নো স্টিল মানে দিস পিপল অ্যাকচুয়ালি টেক দ্য টাইম
তোকে পার্সোনালি খুশি করার জন্য রিভিউ করতে,
হ্যাঁ জাস্ট SMS করবো একই জনের আসলে।
ওকে আমরা ট্রাই করবো জীবন ভাই, জীবন ভাই ছোট হবে, জীবন ভাই স্পেশাল। সো আমরা সবাই ভালো থাকবেন, আগামী সপ্তাহে আবারও কথা হচ্ছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং বাকি রাতটাও সবার অনেক অনেক ভালো যাক।